hosted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটির সাথে আছে রাসেল, শুরু হয়ে গেল ভূত FM। আর ভূত FM এ সবাইকে স্বাগত জানাচ্ছি, এখানে আছি আমি মাসুম এবং আজকে অতিথিরা, এবং তারা একে একে তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আমি যাব, ওকে তাহলে আমরা গেস্টদের কাছে চলে যাই। সো আমার সাথে প্রথম জয়েন করছেন গেস্ট ফারহান। ফারহান, আপনার ঘটনাটা তো দেশের বাইরের একটা ঘটনা, রাইট?
আমার ঘটনাটা দেশের বাইরে,
দেশের বাইরে। অলরাইট, তো আমরা ঘটনায় চলে যাই সরাসরি। এবং যারা এসএমএস করছেন তাদেরকে একটু বলি যে যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। খুব ঝটপট বলে দেয় যে মায়া খুলনা থেকে আমাকে এসএমএস করেছেন, অনেক অনেক ভালো লাগে শোটা, এটা বলেছেন। পিএসপি বলেছেন আপনার সাথে, আচ্ছা আচ্ছা, রিফাত নামের একজন আছে নিশ্চয়ই, আমি ঠিক জানি না রিফাত নামের কেউ কি আছেন আপনাদের মধ্যে এই মুহূর্তে, মনে হয়নি। এছাড়াও জান্নাত, তিনি ভূত FM এনজয় করছেন, আমাকে নাসিফ এসএমএস করেছেন, সুমন এসএমএস করেছেন ফ্রম আচ্ছা কোন জায়গাটা বুঝতে পারলাম না নামটা, পিঙ্কি অ্যান্ড রাকা আমাকে এসএমএস করেছেন বরিশাল থেকে। এছাড়াও আমাকে শিরিন এসএমএস করেছেন ময়মন সিং থেকে, তানজিল, বর্ষ, সৌরভ, মুশফিক, তারপরে রাসাদ, তারা সবাই ভূত FM শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও রহিম, ফারিহা সহ আরো অনেকে রয়েছেন। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। ফারহান, আপনার ঘটনাটি শুনি।
হাই লিসেনার্স, দ্যাটস ফারহান ফ্রম ইংলিশ রোড, পুরান ঢাকা। সো প্রথমে আমি রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে ভূত FM এ আবার ইনভাইট করার জন্য।
ইউ আর মোস্ট ওয়েলকাম।
সো আমরা ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমার ফ্রেন্ড যে এখন ইংল্যান্ডে থাকে, ও আমাকে ঘটনাটা বলে এবং ওই ঘটনাটা শুনতে পায় ওর কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে যারা ইংল্যান্ডে এখন স্টে করতেছে ওদের কাছ থেকে।
আচ্ছা,
সো এই ঘটনাটা হচ্ছে 2010 এর একটা ঘটনা। তো একটা ভ্যাকেশনে ওই তিনজন যে পাকিস্তানি ফ্রেন্ড যারা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ওরা একটা ভ্যাকেশনে মানে লং ড্রাইভ করার জন্য একটা প্ল্যান করে, তাদের যে প্রাইভেট মোটর কার দিয়ে লং ড্রাইভ করার একটা প্ল্যান করে, এবং তারা প্ল্যান অনুযায়ী লং ড্রাইভে বের হয় এবং তারা তারা 5-6 hours মানে কারে জার্নি করে লং ড্রাইভ করে। তো একসময় তারা ড্রাইভ করতে করতে মানে মানে সিটি থেকে বেশ ভিতরে চলে আসে, মানে একটা বিশাল হাইওয়ে ছিল, ওই হাইওয়েতে তারা জার্নি করতে করতে অনেক ভেতরের দিকে চলে আসে, এবং এমন সময় মানে একটা সময় তারা এমন একটা জায়গায় এসে পড়ে যেখানে মানে দুই সাইডই প্রায় বন, ফরেস্টের মতো একটা জায়গা, এবং মাঝখান দিয়ে একটা বিশাল হাইওয়ে। সো তারা চিন্তা করে আমরা এত দূরে এসে পড়ছি তো আমাদের তো এখন ব্যাক করা উচিত, তো সন্ধ্যা হয়ে আসতেছে, সো এখন ব্যাক করতে হবে। তো তারা মানে ব্যাক করার জন্য জাস্ট গাড়িটাকে ঘোরায়, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো তারা যখন ব্যাক করতে থাকে তখন তাদের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা যে রাস্তায় আসছিল ঠিক সেই রাস্তাটা তাদের মনে হচ্ছে আনফ্যামিলিয়ার হয়ে গেছে, মানে এই রাস্তা দিয়ে তারা আসেনি আসলে, তাদের কাছে মনে হচ্ছিল যে এই রাস্তাটা অন্য একটা রাস্তা, মানে তারা পথ ভ্রম করছে এরকম একটা বিষয় তাদের মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু তারা কিন্তু এটার কোন সলিউশন খুঁজে পাচ্ছিল না, আসলে কি আমরা ভুল রাস্তায় যাচ্ছি না কারেক্ট ওয়েতে। সো কিছুক্ষণ পরে তাদের সাথে যেটা করলো সেটা হচ্ছে তাদের যে গাড়ির যে হেডলাইটটা সেটা হঠাৎ করে অফ হয়ে গেল, এবং এরপরে পর্যায়ক্রমে তাদের গাড়ির ভিতরে যে লাইটগুলো, গাড়ির পেছনে যে লাইট এবং গাড়ির ভিতরে যে ইন্ডিকেটর যে লাইটগুলো আছে সবগুলো আস্তে আস্তে অফ হয়ে গেল। এবং তারা একসময় চিন্তা করলো যেহেতু আমরা একটা হাইওয়েতে চলতেছি তো আমাদের যদি এখন হেডলাইট অফ হয়ে যায় আমরা তো গাড়ি চালাতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যেকোনো সময়। সো তারা তখন কি করলো মানে গাড়িটাকে এক জায়গায় পার্কিং করলো একটা হাইওয়ের একটা সাইডে, এবং তারা গাড়ি থেকে নেমে গেল। নেমে যেয়ে তারা চিন্তা করলো এখানে যেহেতু আমরা একটা দুপাশেই বন, আমাদের তো এখানে মানে সেফ না আমরা এখানে, সো আমরা একটা লিফটের জন্য দাঁড়াই, যদি কোনো লরি বা গাড়ি টাড়ি আসে আমরা লিফট নিব। অবাক বিষয় হচ্ছে যে ওই সময়টাতে প্রায় 35 মিনিটস তারা ওখানে দাঁড়াইছিল হাইওয়েতে, কিন্তু অবাক বিষয়ে একটা গাড়ি একটা লরি কোনো কিছুই সেখান দিয়ে তখন অতিক্রম করে নাই।
এটা আনইউজুয়াল ছিল, মানে এরকম হওয়ার কথা না।
আর মানে পরিবেশটা একদম কেমন জানি একটা মানে আনফ্যামিলিয়ার একটা সিচুয়েশন তারা ফেস করতেছে। তারপর যেটা হচ্ছে প্রায় 35 মিনিটস পার হয়ে যাওয়ার পরে মানে হঠাৎ করে তারা যে পাশে দাঁড়াইছিল মানে দুপাশে তো বন, মাঝখানে হাইওয়েতে দাঁড়াইছিল, হঠাৎ করে একজন দেখে যে মানে ওই হাইওয়েটার যে বনটা পিছন ওইখান থেকে মানে একটা লাইটের মতো আসতেছে। সো তারা চিন্তা করলো লাইট যেহেতু এরকম একটা হাইওয়েতে অবশ্যই হয়তো বা কেউ থাকে বা কেউ আসে ওখানে, সো আমরা একটু গিয়ে দেখি আমাদের হেল্প হইতে পারে। তো তারা ওখানে গেল এবং একটু ভিতরে যাওয়ার পরই তারা যেটা দেখলো সেটা হচ্ছে যে মানে একটা বিশাল খ্রিস্টান গ্রেভিয়ার্ড, সেটার পিছনে একটা ছোট কটেজের মতো জায়গা, ওখান থেকে আসলে লাইটটা আসতেছিল।
আচ্ছা,
সো তারা চিন্তা করলো যেহেতু কটেজ এখানে তো মানুষ অবশ্যই আছে, সো আমরা এখন সেফ, আমাদের কোন প্রবলেম হবে না আশা করি। সো তারা ওইখানে বাসাটাই গেল এবং বাসাটা নক করলো, মানে একজন ভদ্রলোক তাদের গেটটা খুললো। সো ওই লোকটাকে দেখার পরে মানে তারা খুবই অবাক হলো, কারণ লোকটার হাইট ছিল প্রায় 3.5 ফুটের মতো,
মানে অনেক খাটো।
হ্যাঁ অনেক খাটো, সে ছিল ইংলিশ ম্যান কিন্তু,
অনেক
লম্বা হওয়ার কথা, সেটাই আসলে। হ্যাঁ সেটাই অবাক বিষয়, তারা মানে খুব অবাক হলো যে একটা ইংলিশ ম্যান এরকম
এত খাটো হলো,
এত খাটো স্মল। সো তারপরে তারা তাদের সমস্যার কথা বললো যে আমরা এরকম একটা প্রবলেম ফেস করছি, সো আমরা এখন এই কারণে এখানে। তারপরে তারা ওই লোকটার পরিচয় জানতে চাইলো যে আপনি আসলে এখানে কি করেন, একটা গ্রেভিয়ার্ডের ভিতরে এক একটা মানুষ। তখন সে বলে যে আমি আসলে গ্রেভিয়ার্ডটাকে প্রায় 20 ইয়ার্স এর মতো টাইম ধরে আমি দেখাশোনা করে আসতেছি। সো তারা বললো যে ঠিক আছে ওকে, আর লোকটাও বললো যে ঠিক আছে, তোমাদের যেহেতু গাড়ির হেডলাইট নষ্ট তোমরা এখন যেতেও পারবে না, মানে তোমাদের পুলিশ কেস হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে অনেক সমস্যা হতে পারে। সো তোমরা আজকে আমার এখানে স্টে করো এবং সকালে মানে হেডলাইট নষ্ট হলে সমস্যা নেই, চলে যেতে পারবা।
আচ্ছা
সো তারা মানে ওকে ওকে তারা ডিসিশন নিল যে আমরা এখানে স্টে করবো, নো প্রবলেম। তারপরে যেটা হচ্ছে, তারপরে মানে লোকটা তারা আপ্যায়ন করলো, ডিনার করালো, কিন্তু একটা অবাক বিষয় হচ্ছে যে তারা যখন ডিনার করতেছিল তারা বলতেছিল যে আপনিও আমাদের সাথে ডিনার করেন, যেহেতু একসাথে ডিনার করি। তখন লোকটা বারবার বলতেছিল যে না আমি আসলে এখন ডিনার করতে পারবো না, আমি তোমরা করো আমি পরে করবো। সো নর্মাল সে সবাই তারা ডিনার করলো এবং ওই বৃদ্ধ লোকটা তাদের একটা রুমে নিয়ে গেল, সিদ্ধান্ত যে তোমরা আজকে রাতে এখানে থাকো। এবং যেটা তাদেরকে বললো যে তোমরা যদি কোন প্রকার সাউন্ড শুনতে পাও তোমরা রুম থেকে বের হবে না, এটা তোমাদের জন্য মঙ্গল হবে না।
আচ্ছা
এবং প্লেসটাও খুব একটা ভালো না, তোমরা জাস্ট অতিথি, তোমরা জাস্ট অতিথির মতো থাকো, সকাল হলে আমাকে বলে চলে যেও, ইটস ওকে, মানে এর ভিতরে তোমাদের আর বাইরে কিছু করবো না তোমরা। সো সে এটা বৃদ্ধটা বলে দেন চলে গেল। সো রাত তো মানে আস্তে আস্তে গভীর হলো এবং তারা যখন ঘুমাতে গেল ঠিক গভীর রাতের দিকে তাদের একটা আনফ্যামিলিয়ার একটা সাউন্ড তাদের কানে আসলো, এবং সেটা হচ্ছে কাঠের কুঠার দিয়ে যদি কাঠ কাটলে যেরকম একটা সাউন্ড শোনা যায়, ঠিক সেরকম একটা সাউন্ড। সো এটা শোনার পরে তারা একটু অবাক হলো যে আসলে এরকম সাউন্ড কেন আসতেছে। তখন তারা তাদের বৃদ্ধ লোকটার কথা মনে করলো যে লোকটা তো বলেছিলেন যে তোমরা কোনো সাউন্ড শুনলে মানে বের হবে না,
রাইট?
হ্যাঁ। তো এটা চিন্তা করে তারা একবার বের হতে যায়, আবার তারা ব্যাক করে যে না আমরা কি করবো আসলে, কিন্তু সাউন্ডটা আস্তে আস্তে বেরিয়ে চলতেছে। সো তারা তারপর যেটা করলো যে চিন্তা করলো যে একটা বৃদ্ধ লোক যেহেতু বাসায় মানে আমরা দেখি উনি কোনো বিপদে পড়ছে কিনা, তাদের মধ্যে কোনো কিন্তু প্যারানর্মাল বিষয় ছিল না এবং তারা খুব একটা ভয় পাচ্ছিল না,
রাইট?
যে হ্যাঁ মানে তারা মনে করছিল যে নর্মাল কোন একটা সাউন্ড। সো তারা রুম থেকে বের হলো এবং একটু বাইরের দিকে যাওয়ার পর রুমের থেকে পাশেই একটা রুম, আরেকটা রুম, ওইখানে রুমটার মানে একটা দরজা মানে অর্ধেক ভেড়ানো। সো তারা ওইখান থেকে দেখলো যে ওই বৃদ্ধ লোকটাই একটা কাঠের যে কুঠার ওঠা দিয়ে মানে একটা বড় কফিন, মানে কফিন ভাঙতেছে।
আচ্ছা
মানে ওটাকে ভাঙার চেষ্টা করতেছে।
আচ্ছা
সো এক সময় তারা দেখলো যে ওইটাকে ভাঙতে সে সফল হলো এবং ওটাতে ভিতর থেকে যে লাশটা সেটা সে বের করে আনলো।
আচ্ছা
এবং আমি আরেকটু বলে রাখি যে ওই কফিনটা ছিল একদমই নতুন।
আচ্ছা
মানে একদমই নতুন এবং মনে হচ্ছিল যে ওই কফিনে জাস্ট সদ্য কবর থেকে ওঠানো হয়েছে, যেমন জাস্ট একটা কফিন যদি সদ্য ওঠানো হয় তখন কিন্তু ওটার মধ্যে ভেজা মাটি লেগে থাকে এবং সেটাতে এরকমই ছিল যে একটা ভেজা মাটি লাগানো। সো তারা দেখলো যে লোকটা ওই কফিনটা ভাঙলো, ভাঙার পরে ওখান থেকে লাশটা বের করলো, বের করার পরে এবং যেটা দেখলো সেটা হচ্ছে যে তাদের ওই লাশটাকে সে খুঁড়ে খুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মানে একটা আনফ্যামিলিয়ার মানে অবাক বিষয়
সেটাই,
একটার পর একটা ঘটতে আছে তাদের সাথে। সো এটা দেখার পরে তারা খুব ভয় পায় এবং তার আরেকটা জিনিস লক্ষ্য করে যে যখন তারা লোকটার সাথে প্রথম দেখে তখন লোকটা তো গ্লাভস পরেছিল, মানে নর্মাল শীতের দেশ গ্লাভস পরেছিল, তারপরে তখন দেখে যে লোকটার হাতে কোনো গ্লাভস নেই এবং লোকটার যে নখগুলো ছিল প্রায় 2-3 ইঞ্চিস এর মতো লম্বা লম্বা, অনেক বিশাল নখ কিন্তু এটা 2-3 ইঞ্চিস। তো সে ওই নখগুলো দিয়ে মানে ওই লাশটা খুঁড়তেছে এবং সেটার মাংস খাচ্ছে, মানে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো এই বীভৎস দৃশ্য দেখার পরে মানে দুজন যে ছেলে ছিল তারা সাথে সাথে সেন্সেস হয়ে যায় এবং আরেকজন যে থাকে সে মানে যথেষ্ট চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে যে আমরা আসলে কি কোথায় আসলাম, জাস্ট একটা নর্মাল একটা সেন্স যে সে মানে অবাক হয়ে যায় যে কি, কিন্তু তার মানে ভয়েস দিয়ে কিছু আসতেছিল না, সে কোনো সাউন্ড করতে পারতেছিল না। ঠিক সেই সময়টাতেই ওই বৃদ্ধ লোকটা ওই ছেলেটাকে দেখে ফেলে, দেখে ফেলার পরে তার তাদের সাথে আর কি হয় তারা সেটা কিছুই জানে না, মানে সেটা আমার ফ্রেন্ড আমাকে বলতে পারেনি আসলে কি ঘটছে তাদের সাথে।
এরপরে মানে পরের ঘটনাগুলো তারা মনে না পারে,
পরে কি হয়েছে তারা কিছুই জানে না।
আচ্ছা
এরপরে যেটা ফেস করে যে মানে ফিল করে যেটা সেটা হচ্ছে যে তারা দেখেছে তাদের সকালে তারা একটা ওই তাদের যে প্রাইভেট কার সেটার ভিতরে বসে আছে এবং তাদের গাড়িটা একটা হাইওয়ের উপরে এবং এই হাইওয়েটা তারা চিনে, এটা তাদের রাতে যে মনে হয়েছিল আমরা একটা অন্য একটা আনফ্যামিলিয়ার একটা জায়গায়, মানে অচেন একটা জায়গা, এরকম মনে হয়নি তার কাছে সকালে। তখন সকালে মনে হচ্ছে যে এটা আমরা একটা চিনি, আমরা ইউরোপেটা, এই হাইওয়েতে আমরা অনেকবার আসছি সো, এবং রাতের সাথে দিনের কিছুই মিল নেই, আশেপাশে বন ঠিকই আছে কিন্তু খুব একটা সেম কিছুই পাওয়া যায়নি। সো তারা গাড়ি ড্রাইভ করলো এবং বাসায় চলে আসলো, সিটির দিকে চলে গেলো এবং সেফ অ্যান্ড সাউন্ড সব কোনো প্রবলেম হয়নি। এরপর যেটা হলো প্রায় 7-8 ডেজ পরেই মেন ঘটনাটা ঘটলো, যে ছেলেটার সাথে ওই লোকটার মানে আর কি চিৎকার করতে গিয়ে দেখে ফেলছিল, ওই ছেলেটা একটা হঠাৎ করে মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। লোকটা বলছিল যে তোমাদের বাইরে বের হওয়াটা মঙ্গল হবে না তোমাদের জন্য, তারা মানে সেই কথাটা শুনিনি আসলে। সো এই কারণে হয়তো তাদের এ ধরনের,
বাট তারা যেটা ফেস করেছে সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যে একটা জায়গায় গিয়ে তারা যেখানে আশ্রয়ের জন্য গেল সেখানে গিয়ে তারা সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা ফেস করলো। এবং মানে যে লোকটা সেই লোকটা প্রচন্ড আনফ্যামিলিয়ার, এরকম লোক সাধারণত ইংল্যান্ডে আই ডোন্ট নো বাট দেখা যায় কিনা, মানে খুব সচরাচর দেখা যাওয়ার কথা না। তারপরে যে নখ বড়র ব্যাপারটা, একটা জিনিস বলি যে অনেকে জানেন কিনা আমি জানি না, যে মানুষ, আমি শুনেছি এটা, আমিও ঠিক শিওর না, তবে আমি যতটুকু জানি যে মানুষ মারা যাবার পরেও তার নখ বা এরকম সবকিছু কিন্তু বড় হতে থাকে। এখন সেই লোকটার আসলেও কোনো অস্তিত্ব ছিল কিনা হু নোজ। তো যাই হোক,
সো ভাইয়া তারা মানে এটা কোনো ডেফিনিশন খুঁজে পাইনি যে আসলে কি
এটা স্বপ্ন ছিল নাকি আসলেই তারা ওই জায়গায় গিয়েছিল। আবার সবচেয়ে বড় কথা যে তিনজন কেন একই স্বপ্ন দেখছে, বড় কোয়েশ্চেন
কথা না, তাই না?
সেটাই
সেটাই কথা। আর লোকটার কিন্তু মানে যেটা নর্মাল বামন ছিল, এবং লোকটার দাড়ি ছিল লম্বা সাদা দাড়ি, এবং লোকটা জাস্ট ওই ফাদারটা যেরকম একটা ড্রেস পরে থাকে না, ব্ল্যাক মানে জুব্বার মতো সেরকম টাইপের, সেরকম একটা ড্রেস পরা ছিল।
অলরাইট, সো এই ছিল ঘটনা ফারহানের। এবং ফারহানের ঘটনার মাঝখানে মাঝখানে বেশ কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো পড়বো, তবে তার আগে ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি একটু পরে। স্টে ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কি নতুন নাকি?
জি স্যার।
হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে?
স্যার আমি ভাঙিনি স্যার।
স্টুপিড, কত বড় সাহস, গেট আউট।
স্যার ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা দেখেছিলাম।
এ আদব, তুমিও গেট আউট।
এই স্যার খেলা পালু, ক্রিকেট দেখো না তুমি?
দেখি কিন্তু রেকর্ড মনে থাকে না
আমারও না। আমি সাদিব, তুমি?
ওয়াসিম আকরাম।
এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইড এ 500 মিনিট ফ্রি। এখনই সিম কিনে বন্ধু বানাও শত শত।
রেগুলার পেয়ে যাবো। অরিত্র দেবনাথ, অরিত্র অরিত্রাব দেবনাথ, আমি নামটা ঠিক পড়লাম কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন তিনি যে, ভাইয়া কেমন আছেন? হয়তো ভালো, আমার ইয়ার ফাইনাল এক্সাম চলছে, তাও আপনাদের সঙ্গে আছি আপনার পরীক্ষা খারাপ হওয়ার জন্য ভূত এফএম কর্তৃপক্ষ দায়ী নয়। মিনা আমাকে লিখেছেন বাসাবো থেকে যে আমি আজকে অনেক এক্সাইটেড এবং আমি অলওয়েজ ভূত এফএম এনজয় করি, থ্যাংক ইউ। রুমন বরিশাল থেকে আমাকে লিখেছেন, ভাই অনেকদিন ধরে ভূত এফএম শুনছি, অনেক SMS করি কিন্তু পড়া হয় না, আজকে পড়া হয়ে গেল। মুক্তা আমাকে লিখেছেন যে আমি বরিশালের বন্ধু, এই ফার্স্ট SMS করলাম, ওকে থ্যাংক ইউ। সুজন আমাকে লিখেছেন সিলেট থেকে, সিলেট তাজপুর থেকে, এবং তিনি বলেছেন যে ভূত এফএম এর কোন ফেসবুক আইডি আছে কিনা। হ্যাঁ, ভূত এফএম একটা অফিসিয়াল একটা ফ্যান পেজ রয়েছে, এছাড়াও আপনি রেডিও ফুর্তির যে ফ্যান পেজ রয়েছে সেখানেও আপনি ভূত এফএম সম্পর্কে যে কোনো তথ্য বা যে কোনো ঘটনা বা যে কোনো কমেন্ট আপনি সেখানে করতে পারেন। অহনা এবং স্নেহা আমাকে উত্তরা থেকে লিখেছেন যে আমরা দুই সিস্টার ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ। ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। বিপাশা লিখেছেন, বিপাশা এবং রেশমি এবং ছোট মামা তারা সবাই খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, থ্যাংক ইউ। আসিফ আমাদের লিখেছেন ফ্রম রাজশাহী যে ঠান্ডায় ভূত এফএম জমে গেছে। এই জমা মানে কিন্তু সেই জমা না, এই জমা মানে হচ্ছে জমে গেছে মানে জমজমাট হয়ে উঠেছে আর কি। আমাকে সেজুতি লিখেছেন ময়মনসিং থেকে যে তোমাদের গল্প শুনে ভয় লাগছে, থ্যাংক ইউ, আরো তো গল্প এখনো বাকি রয়েছে। সূচি আমাকে লিখেছেন যে এতদিন এক্সামের জন্য ভূত এফএম শুনতে পারি নাই, আজ অনেকদিন পর সত্যি এনজয় করছি। আর আমাকে জাকিরুল এবং জুয়েল লিখেছেন রাজশাহীর বাগমারা থেকে। আর সেছাড়াও আমাকে ডিজে এস টি ম্যাক্সন আমাকে এসএমএস করেছেন, এছাড়াও শারমিন এসএমএস করেছেন গ্রিন কুইন কাঁচপুর থেকে, এছাড়াও আমাকে এসএমএস করেছেন মামুন লালবাগ থেকে, রুনা নাখালপাড়া থেকে, রনি যশোর থেকে আমাকে এসএমএস করেছেন, এবং আমাকে এসএমএস করেছেন নাজিব, এসএমএস করেছেন আমাকে শওকত ফ্রম ঢাকা, এবং আরো অনেকে এসএমএস করেছেন। সো আমি আচ্ছা এবং আমি একে একে সবার এসএমএস গুলোই পড়ব, তত তার মাঝখানে একটা ছোট্ট ঘটনা আমরা শুনে আসব। এবং আমাদেরকে সেকেন্ড যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা আসলে রাস্তারই একটা ঘটনা, এবং সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবেন। আকাশ আপনাকে বলছি যে আপনার লাইফের প্রথম আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ।
ডিয়ার লিসনার্স, আমি আকাশ, আমি প্রোডাকশনে কাজ করি, এই বিজ্ঞাপন বানাই, নাটক বানাই।
ওকে,
তো আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুব বেশি দিনের পুরনো না, এই 2010-এর ডিসেম্বরে, এরকমই ডিসেম্বর মাসে। তবে আমার এক্সপিরিয়েন্সটা যে জায়গায় হয়েছিল, ওই জায়গায় তখন প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা একটা শুটিংয়ে কক্সবাজার ছিলাম, কক্সবাজারে যেদিন আমাদের শুটিং শেষ হয় পরের দিন চলে আসবো ঢাকায়। তো রাতে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে ডিনার করতে করতে একটা পেপার পড়ে আমরা দেখলাম যে কক্সবাজার থেকে একটু দূরে অর্থাৎ টেকনাফে একটা গুহা আছে, কুদুম গুহা।
আচ্ছা,
তো টিম খুব এক্সাইটেড যে এটার কথা এর আগে শুনি নাই, চলেন এটা দেখতে যাই। তো বললাম যে ঠিক আছে, আমরা একদিন ব্রেক নেই, চলো আমরা এটা দেখতে যাই। আমরা পরের দিন সকালবেলায় আমাদের ইউনিটের একটা গাড়ি নিয়ে গেলাম কুদুম গুহা দেখতে। কুদুম গুহাটা দেখলাম, টেকনাফ দেখলাম, শাহপুরের দ্বীপ দেখলাম, ঘুরলাম। তো ঘোরার পথে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় যে আমাদের মানে গাড়িটা একটু বিকল হয়, তো আমাদের ফিরতে একটু দেরি হয়ে যায় আর কি। তো টেকনাফ থেকে যখন আমরা স্টার্ট করি ইট ওয়াজ অলমোস্ট 12:30 এট নাইট, অনেক রাত, বেশ শীত। তো আমরা টেকনাফ থেকে রওনা দিলাম, রওনা দেওয়ার 10-15 মিনিট পরে আমি বসে আছি, আমার ড্রাইভারের পাশে আমি আর আমার ইউনিটের দুজন আমাদের পিছনে, এই টোটাল চারজনের টিম। তো হঠাৎ আমার ড্রাইভারও মার্ক করে, আমিও মার্ক করি যে আমি যে পাশটাতে বসে আছি ওই পাশ থেকে আমাদের বাঁদিকের হেডলাইটটা বরাবর সোজা গাড়ি থেকে প্রায় 30-35-30 গজ দূরে সাদা, এই 2.5-3 ফিট হাইটের সাদা কিছু একটা উড়ে 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 মানে যেন উড়ে উড়ে যাচ্ছে।
আচ্ছা,
আসলে এটা মানে রেডিওতে বলে তো আমি ঠিক বোঝাতে পারবো না, বাদুর যেভাবে ডানা নাড়ে অনেকটা এরকম করে যাচ্ছে।
আচ্ছা,
তো প্রথমবার দেখে মনে হয়েছিল যে এটা বুঝি চোখের ভুল, পরে চিন্তা করলাম যে না, অনেক ঠান্ডা ঠিক আছে, বাট কোনো ফগ নাই, কোনো মিস্ট নাই, এটা কি? তো আমি একবার পিছন দিকে তাকালাম যে আমার সাথে যারা আছে তারা দেখছে কিনা, তো দেখলাম যে তারাও তাকিয়েছে, অর্থাৎ তারাও দেখেছে ব্যাপারটা। আমাদের গাড়ির স্পিড তখন 60-65 এরকম। তো আমি আমার ড্রাইভারকে বললাম যে লোকমান তুমি স্পিড আর একটু বাড়াও, দেখো ধরতে পারো কিনা, কি একটু দেখি। তো লোকমান স্পিড বাড়াচ্ছে, আর যারা টেকনাফ গিয়েছেন তারা জানেন যে টেকনাফের রাস্তাটা ইভেন না, বেশ আনইভেন, এবং অনেক কার্ভস আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে অনেক প্রচুর। তো তারপরও একটা ভালো স্পিডে আমরা ওই জিনিসটা বা ওই ভূতটা বা ওইটা যাই হোক ওটাকে আমরা ফলো করছি, বাট আমরা কোনোভাবেই ওই ডিস্টেন্সটা কাভার করতে পারি না। এই যে 25-30 ফিট ডিস্টেন্স এটুকুই থাকে,
আচ্ছা
ডিস্টেন্সটা কমে না। একটা লেভেলে এরকম হলো, প্রথম ভয়টা যখন আমরা পাই আর কি, আমরা একটু চিন্তা করি যে ঘটনাটা কি, অনেকগুলো কালভার্ট পড়ে, অনেকগুলো বেলি ব্রিজ পড়ে, যে বেলি ব্রিজ গুলির দুপাশটা ফাঁকা থাকে, মাঝখান দিয়ে আমরা চলে যাই, ওই জিনিসটা না কালভার্টে ওঠে না বেলি ব্রিজে ওঠে, ও পাশ দিয়ে মানে ফ্লাই করে চলে যায়। আর ওটা যে যাচ্ছে ওটা যায় হচ্ছে আপনার মেইন রোডের পাশে মানুষ হেঁটে হেঁটে ঘাসের উপর একটা রাস্তা তৈরি করে, মেঠো পথ বলি আমরা যেটাকে, ওটার উপর দিয়ে যাচ্ছে, কোনোভাবেই ওটা মেইন রোডে আসে না। যাচ্ছি, ফলো করছি, একটা সময় গাড়ির স্পিড 130 ধরতে পারছি না, প্রায় দেড় ঘন্টা আমরা ওটাকে চেস করলাম, ধরতে পারলাম না। চেস করতে 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 আমরা যখন উখিয়া বাজারের কাছে চলে এসেছি, যারা ওই অঞ্চলটাতে গিয়েছেন তারা জানবেন, উখিয়া বাজারের কাছে যখন চলে এসেছি আর হয়তো 10-15 মিনিট দূরে উখিয়া বাজার, তখন আমরা দেখলাম যে না, দূরত্ব কমে আসছে, আমরা ওটাকে ধরতে পারছি। একটা পর্যায়ে কি হলো, ওটা জাস্ট আমি ড্রাইভারের লেফটে বসা, ঠিক আমার লেফটে গাড়িটা একদম ওর পাশে নিয়ে গাড়িটা রাখলো আমার ড্রাইভার। আমি গ্লাস নামিয়ে, সাথে টর্চ ছিল, আমরা যখন ওইটার মুখে টর্চ মারলাম তখন ওটা ঘুরে আমাদের দিকে তাকালো।
আচ্ছা,
এবং তাকানোর পর আমরা যেটা দেখলাম সেটা হলো মোস্ট আজব একটা জিনিস, সেটা হলো যে ওটার চোখ নাই, ওটার নাক নাই, ওটার মুখ নাই, ওটার কান নাই, ওটার মানে সোজা কথা কিছু নাই। আর দ্য ফানি থিং ইজ, ওটার হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো, দুই পায়েরই হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো নাই।
আচ্ছা,
একটা ছেঁড়া সাদা শার্ট গায়ে, রাস্তায় যারা ভিক্ষুক দেখেছেন তারা দেখবেন যে হাতের উপর ভর দিয়ে ভিক্ষুকরা কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে, অনেক ভিক্ষুক আমরা দেখি রাস্তায়, ঢাকা রাস্তায়। কিন্তু আমার কথা হচ্ছে যে যে মানুষটার বা যে জিনিসটার চোখ নাই, যে জিনিসটার দুটো পা নাই, যে জিনিসটার নাক নাই মুখ নাই, সে কিভাবে রাস্তা মিস না করে শুধুমাত্র ওই কিনার দিয়ে 130 কিলোমিটার একটা গাড়ি চলে, সেই গাড়িটার চেয়ে বেশি স্পিডে যায়,
সেটাই মানে প্রশ্নটা সেইখানেই আসলে।
আর এই যে কালভার্ট গুলি পরে, এই যে বেলি ব্রিজ গুলি পরে, এগুলির উপরে সে ওঠে না, পাশের এই শূন্য জায়গাটার উপরে দিয়ে সে উড়ে চলে যায়। এবং আমি যে তার চোখে লাইট মারলাম, আমি কোন দিকে আছি এটা সে নেভিগেট করলো কিভাবে, আমার দিকে ঘুরে সে তাকালো কিভাবে?
রাইট,
আমরা উকিয়া বাজারে গেলাম, উকিয়া বাজারে পৌঁছানোর পর আমরা দেখলাম যে একজন বয়স্ক মানুষ, উনি ওনার একটা ছোট্ট ওষুধের দোকান, উনি বন্ধ করে বাড়ি চলে যাবে।
আচ্ছা,
ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, উনি এত রাতে আমাদেরকে দেখে একটু ভয়ই পেয়েছিলেন, কারণ ওই এলাকাটা রাতের বেলায় ভালো না,
আচ্ছা
সিকিউর না আর কি। তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা তো এরকম একটা জিনিস দেখেছি, তো এইরকম কোন লোক কি আপনাদের এখানে, এরকম দৃষ্টি প্রতিবন্ধী বা এরকম পঙ্গু এরকম কোন লোক কি আছেন? তো উনি আমাদেরকে বললেন যে, অনেকক্ষণ আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন যে, বেঁচে গেলেন আর কি আজকে কোনো মতে।
আচ্ছা,
এরপরে যদি কখনো এই রাস্তাটা চুজ করেন তাহলে রাতে যেন কখনো এই রাস্তা দিয়ে যান না, এরকম কোন লোক বা এরকম কোন জিনিস আমার বয়স আজকে প্রায় 80-85 বছর আমি কখনো দেখি নাই।
আচ্ছা,
কারণ আমার অডিয়েন্স যারা শুনছেন তাদের কাছে এবং এখানে রেডি ফুটি যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে একটা অন্ধ মানুষের পক্ষে কি 130 কিলোমিটার একটা গাড়িকে এইভাবে ওভারটেক করা বা এরকম একটা
চেস করা সম্ভব? সম্ভব, সেটাই সেটাই মানে ব্যাপারটা বেশ আজব আর কি। যাই হোক, আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনলাম সেটা বলছিলেন আকাশ, আমাদের অদ্ভুত ব্যাপার। আপনি কি জানেন যে আপনার পাশে যিনি বসে আছেন তার নাম কি? আকাশ, হ্যাঁ, আপনারা দুজন আজকে দুইজন আকাশ রয়েছেন, আকাশের ঘটনা আমরা শুনবো। তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলি, তার আগে বলি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। মিতু এবং সেতু আমাকে SMS করেছেন, অনিন্দিতা SMS করেছেন আমাকে, এছাড়াও SMS করেছেন প্রিয়া, SMS করেছেন আমাকে মারজানা সিলেট থেকে, টোকন আমাকে ময়মনসিং থেকে SMS করেছেন, উৎস ময়মনসিং থেকে SMS করেছেন, আজকে খুব ভয় এবং শীত দুটো দাদা তার লাগছে, হাসনাথ আমাকে SMS করেছেন, এছাড়া রাজেন্দ্রপুর থেকে তারেক আমাকে SMS করেছেন, এক্সাম শেষ এই জন্য ভূত FM শুনতে পাচ্ছেন তিনি, আমাদেরকে SMS করেছেন আখেরি ভূত শনি রাখরা থেকে, ওকে। আর আমাদেরকে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইসমাম SMS করেছেন, SMS করেছেন রিমন, SMS করেছেন জয় নাটোর থেকে, সাইদ আমাকে SMS করেছেন নওগাঁ থেকে, কাউসার আমাদেরকে SMS করেছেন জিঞ্জিরা থেকে, আমিন বরিশাল থেকে SMS করেছেন, বর্ষা SMS করেছেন আমাদেরকে, আবার তিনি ক্লাস ফাইভে পড়েন কিন্তু এখন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে SMS করেছেন জাহিদ, এছাড়াও SMS করেছেন AK আজাদ মহাখালী থেকে, আরো অনেকে SMS করছেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেক নিয়ে আসার পরে একটা গুড নিউজ দিব, সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কি নতুন নাকি?
জি স্যার।
হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে?
আমি ভাঙিনি স্যার।
চুপি, কত বড় সাহস! গেট আউট
স্যার। ও ভাঙে নাই, আমি শিওর। আমি ম্যাচটা
দেখেছিলাম। তুমিও গেট আউট।
এই স্যার খেলা পানু, ক্রিকেট দেখো না তুমি?
দেখি, কিন্তু রেকর্ড মনে থাকে না।
আমারও না। আমি সাদিব, তুমি?
ওয়াসিম আকরাম।
এভাবেই বন্ধুত্ব হয়ে যায়। এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইড এ 500 মিনিট ফ্রি। এখন সিম কিনে বন্ধু বানাও শত শত।
স্টপ।
কি হলো সুমন ভাই?
না, জমছে না। ভ্যারিয়েশন দরকার। এই যে এটা খেয়ে দেখো।
বাহ, চানা জুড়ে বারবিকিউ ফ্লেভার।
টেস্টটা ডিফারেন্ট না? আমাদের কম্পোজিশনে দরকার এমন একটা ফ্লেভার। রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ, নতুন স্বাদ। একটি স্কোয়ার পণ্য।
Don't stop the foodie. Ba-ba-ba-da-ba-ba-da. Don't stop the foodie.
Radio Foodie 88.0 FM.
আমি এর মাঝখানে একটু ছোট্ট করে বলে দিই, আপনারা যারা শুনছেন তাদেরকে বলি যে আপনি এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। প্লিজ রাজা ভাই।
এইবার স্টোরিটা একটু নর্মালি আর কি, বলতে গেলে অনেকেরই সাথে হয়তো হতে পারে, বাট আমার সাথে কখনো হয় না এরকম। বেসিক্যালি হয় কি, আমাদের মেলবোর্নে, এটা মেলবোর্নের স্টোরি, আমি যে রুমে থাকি ওই রুমের বাইরে হচ্ছে মেইন দরজা। অনেক সময় করে কি, আমাদের পাশে বাসা যে তারা খুবই মানে কি বলবো, খুব অ্যানোয়িং সত্যি কথা বলতে গেলে, লেজার লাইট মারে, অনেক এরকম হাবিজাবি করে। এনিওয়ে, তো পরে একদিন যেটা হইলো, বেসিক্যালি আমি এরকম শুয়ে আছি অ্যাজ নর্মাল, আমি ঘুম আসতেছে না বুঝছেন, তো অনেক রাত হয়ে গেছে, 2-3 এরকম টাইম যেটা সবসময় সবারই যেটা হয়। এরকম 2-3 দিকে আমি ঘুম আসছে না, তো চোখটা খুলে দেখলাম যে বিছনার সামনে, মানে আমার জাস্ট বেড, বেডের সামনে দরজা, ঠিক তার মাঝখানে কেউ দাঁড়ায় আছে, একটা আমার হাইটের হবে বা আমার থেকে একটু শর্ট হবে এরকম একজনের দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি হয়তো আমার হাউসমেট এসেছে, পাশের ঘরে যে থাকে সে আসছে, কিন্তু সে ওইখানেই দাঁড়িয়ে আছে এবং অন্ধকার ছিল, তো আমি বুঝতে পারি নাই। তো প্রথমে ভাবছি যে আমার পাশের বাসার যারা থাকে তারা নিশ্চয়ই কোনো কিছু করতেছে, বাট দেখে মনে হলো না। তো পরে আমি যখন উঠে তার কাছে গেছি, ও নাই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যখনই ধরেন ঘুমাতে যাই, আমি সবসময় আমার হাতে রিং পরি, এরা মানে ইন আদার ওয়ার্ড সেটগুলির মধ্যে আমার মুরব্বীরা আমাকে দোয়া টোয়া পরে দিয়েছে এগুলি প্রোটেক্ট করার জন্য আর কি। তো যখন আমি উঠে গেছি জিনিসটার কাছে, জিনিসটা দেখলাম হঠাৎ নাই, আমি একটু অবাক হলাম। আমি ঘুরে আবার বিছনার দিকে যখন তাকাইছি, তখন দেখেছি আমার বিছনার পিছনে দাঁড়ায় আছে এবং আমার বিছনাটা ওয়ালের সাথে একদম লাগা। ও উইটার মাঝখানে সে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা কেউ জানি দাঁড়ায় আছে। তো আমি প্রথমে হচ্ছে ঘুমের ঘরে ছিলাম হয়তো, তাই হচ্ছে আমার হাউসমেট আমার সাথে মানে মজা করতেছে।
ওকে,
এরপর আমি যখন ওইখানে যাই সে আবার ওইখানে নেই, সে তখন আবার আমার বিছানার পাশে। তো কিছুক্ষণ এরকম করার পর আমি বললাম যে হয়তো কেউ মজা করছে, আমি ঘুমাতে যাই। আমি যখন বিছানায় গেছি সে আমার ঠিক বিছানার সামনে এবং ঠিক আমার বিছানার নিচের নিচে ঢুকে গেল, এমন একটা ভাব মনে হলো। তা আমি একটু অবাক হচ্ছি, বিছানার নিচে থেকে তো মানে বিছানা আর আমার বিছানা ওয়ালের সাথে লাগানো, সো কই যাবে সে। আমি নিচে ঢুকি মানে নিচে আবার তাকে দেখেছি, তখন মনে হলো সে আমার বিছানায় বসে আছে। সে তার চেহারা দেখাচ্ছে না আমাকে, সে একটা গ্রে মানে অ্যাশ রঙের ছাই রঙের একটা মনে হয় কাপড় পরা ছিল, না তার চেহারা দেখতে পাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি, সে খালি আমাকে মানে রুমের মধ্যে ঘুরাচ্ছে। একটা পর্যায়ে কি হলো সে আর নাই, বাট মজার ব্যাপারটা হলো যখন আমি মানে সুরা টুরা পরে জিনিসটাকে তাড়ানোর চেষ্টা করতেছি আমার হাতে রিংগুলি নেই এবং আমার গলায় একটা লকেট পরি, সে লকেট নেই, লকেটের মধ্যে সুরা টুরা লেখা ওইটাও নেই।
আচ্ছা,
এবং সবচেয়ে মজার জিনিস আমি ওটা খুঁজেই পাই নাই সেদিন রাত্রে, পুরা রুম খুঁজছি খুঁজে পাই নাই। পরের দিন আমাদের বাসার বাগান আছে, বাগানে দেখি এক গাছের মধ্যে, আমি খুব মনটা খারাপ, আমি জাস্ট বাগান দিয়ে হাঁটতেছি কাপড় উঠাতে, এখানে শেড আছে ওইখানে কাপড় শুকাইতে দিই, কাপড় যখন শুকাইতে দিই হঠাৎ মনে হলো যে আমার রিং এর মধ্যে আলো লেগে চোখে রিফ্লেক্ট করছে, ঘুরে তাকায় দেখি আমার গাছের উপর রিংটা আর লকেটটা ঝুলতেছে।
কিন্তু এটা এখানে আসার কথাই না,
এখানে আমি হাতে পরে আর কি ঘুমাই,
সেটাই মানে সেটা এখানে কিভাবে আসবে
করে আর কি রিংগুলি।
রাতে তো আপনি এরকমও হয়নি যে বাসা থেকে বেরিয়েছেন?
না না, আমি রুমের মধ্যেই ছিলাম এবং মানে কি বলবো আর কি,
আমার কোনো ব্যাখ্যা নাই, বোধহয় এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা নাই।
তারপর দ্যাট ওয়াজ ওয়ান রাইট, তোমার ওই সোয়েটার আমাকে বলো যেটা প্রথম বলছিলে, তোমার রুমের মধ্যে দ্যাট ফিগার ইউ সো।
ও আচ্ছা, এইটা হচ্ছে আমার
ইন্টারেস্টিং,
এটা আমার ঢাকার স্টোরি আর কি, এটা এবারেই এসে হয়েছে জীবন ভাই মনে করে। আচ্ছা, এইবার আমার রুমে আপনাদের ওয়ালে যে আমরা সুরা টাঙাই না, আমার রুমে সুরা ইয়াসিনটা টাঙানো আছে, যেহেতু আমার সাথে এরকম প্রায় হয় অনেক সময়, তো আমি সুরা ইয়াসিনটা টাঙায় রাখছি এবং সুরা ইয়াসিনটা মানে একটা ফ্রেমের মধ্যে, তো ফ্রেমের চার কোনায় চারটা হাতুড়ি দিয়ে বেঁধে আমার একদম ওয়ালের সাথে ফিক্সড এবং সোজা করে লাগানো, বুঝছেন তো। আমি এরকম রাত্রেবেলা, আমি মনে হয় গত বছর আপনাকে একটা স্টোরি বলেছিলাম যে আমি আমার রুমে একটা ছোট্ট মেয়েকে দেখেছিলাম, প্রায়
মনে আছে আমার। আমি যখন এই ঘটনাটা বলছিলাম ইনফ্যাক্ট তখন আমার মনে হচ্ছিল
ঘটনা। আচ্ছা রাইট, এবং বিশ্বাস করবেন আমি এবার আসছি না, এবারও এরকম একটা কাহিনী ঘটেছে। আমি এরকম রাত্রেবেলা একটা ঘুম থেকে উঠছি, এবার বাথরুমে যাব, ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে বিছানায় জাস্ট বসছি, দেখি ওই মেয়েটা আমার রুমে ঘোরাঘুরি করতেছে, ঘুরে ঘুরে গেলে দেখি আমার দরজার ভিতরে সে চলে গেল। আচ্ছা ভালো কথা, আমি এবং আমার দরজাটা খোলা ছিল, তো সে দরজাতে বেরে আমার ড্রয়িং রুমের দিকে গেছে। আমি ড্রয়িং রুমে তাকে ঘুরতে 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 হতে সে নাই উধাও। এতটুকু আমি যখন রুমে আসছি আমার সুরা ইয়াসিনের যে ফ্রেমটা তাকানো, মানে পুরো বেঁকে গেছে ফ্রেমটা, যেখানে সেটা চারদিক দিয়ে হাতুড়ি দিয়ে মানে লাগানো ছিল সেটা পুরো বেঁকে গেছে।
এটা তো কেউ বাসায় কেউ করবেই না,
এটা ভাই রাত সাড়ে চারটা না পাঁচটার কাহিনী,
ভুত FM@radioRADIOFORTI.FM এটাতে আপনারা ইমেল করতে পারেন অবশ্যই, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। সেই সাথে আপনি একটু জানিয়ে দেবেন প্লিজ যে আপনি কি চান, আপনি কি এখানে স্টোরিটা আপনি এখানে নিজে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার স্টোরিটা পড়ে শোনাই। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একটু যাব, আকাশ। তার একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো, নাকি ঘটনা শুনবো, ঘটনাটা শুনে ফেলি। ওকে,
আমি আকাশ শান্তিনগর থেকে আসছি। শুরুতেই এখানে সবাইকে একটু ধন্যবাদ দিতে চাই, আর অর্থি আর শর্মী যদি আমাকে শুনতে পারে তাহলে তাদেরকে আমি ভূত স্ট্রিমের এবং রেডিও ফুর্তির ভূত FM থেকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ফার্স্ট যে ঘটনাটা হচ্ছে, আমার এক কাজিন, আমার বোন হয়, তো তার 31 প্লাস এইজ, সে আনম্যারিড। তো আজ থেকে 10 বছর আগে থেকে তার ঘটনাটা শুরু হয়। ফার্স্ট দিন যেটা হয় সেদিন মাগরিবের নামাজের পর সে বারান্দায় গিয়েছিল হাত মুখ ধোয়ার পরে, উজু করার পরে। বারান্দায় যাওয়ার পর সে হঠাৎ করে ভয়ঙ্কর একটা চিৎকার দেয়। সেই চিৎকারে আশেপাশের সবাই ছুটে আসে। তো সে চিৎকার দিয়ে বাসার ভিতরে চলে আসে। আব্বু আমার কাছে চলে আসে, বলে যে সে খুব ভয় পাচ্ছে, তার চোখ টোক একদম লাল টকটকে হয়ে যায়, আর তারপর থেকে বাসায় যেই আসে তাকে দেখি ভয় পায়। সেদিন এই ঘটনাটা ঘটার পরে আমি মসজিদ থেকে ফেরার পথে তাদের বাসা হয়ে যখন আসি, তাদের বাসায় যাওয়ার পর দেখি যে আমাকে দেখে পর্যন্ত সে ভয় পাচ্ছে। তাদের মনে হচ্ছে যে আমাদেরকে না, আমাদের বদলে সে কোনো ভূতকে দেখছে। তারপরে সেদিন আমরা আমাদের এলাকার যারা আমরা পরিচিত ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম, তারা এলাকায় এটা নিয়ে কনসাল্ট করি। একজন হুজুরকে আনা হয় স্থানীয়, সে বিভিন্ন তদবির, তাবিজ, তারপরে বাসা বন্ধ অনেক কিছু করে। করার পরে তারপরে জানতে পারি আমরা যে তার ফুপাতো ভাই, ছেলেটার নাম মামুন, সে কুফরি কালাম করে এবং জিন চালা দেয়, হুজুরের ভাষায় যেটা বলে। তো এটা করার পরে সেই মামুন যে ছেলেটা, তার মূল টার্গেটটা আমরা জানতে পারি যে সে ওই বোনকে পছন্দ করে, সে তাকে বিয়ে করতে চায়। বাট তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে সে জানে যে তার সাথে ওই আপুর বিয়ে কখনোই সম্ভব না। সো সে তার বিয়ে বন্ধ করে দিয়েছে এবং তার পড়াশোনার ক্ষতি হয় যাতে সেটা ব্যবস্থা করে দিয়েছে।
ওকে,
তো সেটার পরে আমরা প্রমাণ পাই কিভাবে, আপু যখন অনার্স পরীক্ষা দেয় ইকোনমিক্স থেকে, অনার্স পরীক্ষাটা কোন রকমে উনি পার করতে পারে, বাট যখন উনি মাস্টার্স পরীক্ষা দেয়, আনফরচুনেটলি উনি ওনাকে তিনবার মাস্টার্স পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, কিন্তু প্রত্যেকবার যেটা হয়, পরীক্ষার হলে যাওয়ার পর 10-15 মিনিট পর থেকে তার মাথা ব্যথা শুরু হয় এবং তার কাছে মনে হয় সে পরীক্ষা দিতে পারবে না, সে 15 মিনিট পরে খাতা জমা দিয়ে বের হয়ে চলে আসে। এবং রেজাল্ট দেওয়ার পরে যে আমরা দেখতে পাই প্রত্যেকটা সাবজেক্টে 3-4-5 এরকম নাম্বার পায় সে। বাট আমরা যতটুকু জানি, আমাদের পুরো ফ্যামিলি জানে যে আমাদের সব কাজিনদের মধ্যে উনি হচ্ছে সবচেয়ে ব্রিলিয়ান্ট একজন।
ওকে,
সে যে 3-4-5 পাওয়ার মতো স্টুডেন্ট না, এটা সবাই বলতে পারে একদম ড্যাম শিওর।
সো এই অবস্থায় এখন তিনি যাচ্ছেন এবং
এই অবস্থায়
এবং এখান থেকে কোন সমাধানের পথ আপনারা পাচ্ছেন
না।
সো আমি বলবো যে এই ধরনের যারা কুফরি কালাম বা এই ধরনের জিনিস করেন, এই জিনিসটা আসলে মানুষের জন্য, যারা সাফারার, যাদের সাফার করতে হয় তারা, তাদের অবস্থা, তাদের পরিণতি অনেক খারাপ হয়ে যায় এবং যারা করেন তারা হয়তো বোঝেন না যে কি হয়। এনিওয়েজ, আমাদের কাছে অনেক SMS রয়েছে, আমরা SMS কিছু পড়তে চাই। আমাকে রাকিব SMS করেছেন ময়মনসিংহ থেকে, তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন। সাকিব আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে গোপালগঞ্জ থেকে একজন SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মহসিনা অ্যান্ড মারুফা ফ্রম গুলশান, এবং এটা তাদের প্রথম SMS। থ্যাংকস আপনাদের প্রথম SMS এর জন্য। নিসার আমাদের SMS করেছেন লালবাগ থেকে, এবং তিনি ভূত FM প্রতিদিন শোনেন, প্রতিদিন SMS করেন, এই আচ্ছা প্রতিদিন শোনেন কিন্তু SMS করেননি, আজকে প্রথম করলেন। আমি প্রথম SMS টা পড়ে ফেলেছি। এবং রাজু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে এখনো ভূত FM এখন পর্যন্ত তিনি মিস করেন নাই, থ্যাংক ইউ এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। সাজ্জাদ সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি সিলেট ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তন্ময় মতিঝিল থেকে, এছাড়া আমাদেরকে মুন্নি SMS করেছেন মধুপুর থেকে, মোহাম্মদপুর থেকে, রায়হান SMS করেছেন আমাদেরকে, এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন মিতু ময়মনসিংহ থেকে, তিনি এবং তার ছোট ভাই ভূত FM শুনছেন সেটা জানিয়েছেন। লিসা আমাদের জানিয়েছেন যে আজকের স্টোরিগুলো সত্যি ভয়ঙ্কর, আজকের স্টোরি না আজকের ঘটনাগুলো ইনফ্যাক্ট। কুইন এইটিন আমাদের SMS করেছেন, এছাড়া আরো অনেক SMS করেছেন। যারা SMS করতে চান তাদেরকে আরো একবার বলবো যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন। SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনার জীবনে যদি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে আপনার জীবনে, সেটা ছোট্ট করে আপনি লিখে দিতে পারেন। আজকের ভূত FM হন্টেড বাই এয়ারটেল কেমন লাগছে আপনাদের সেটা জানিয়ে আমাদের SMS করতে পারেন। ঘটনাগুলো কেমন লাগছে, কি কি করলে আরো আপনাদের বেশি ভালো লাগবে, সেগুলো আমাদেরকে ইচ্ছা করলে জানাতে পারেন। সো স্টে টিউন্ড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসবো, অ্যান্ড সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, কোথাও যাবেন না।
দিন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে আসল। আর একটার পর একটা এসএমএস পাচ্ছি আপনাদের, আপনারা যারা এসএমএস পাঠাতে চান এবং নিয়মটি জানেন তাদেরকে বলি যে আপনাদের এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করতে পারেন। আর এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে রিফার যশোর থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন আলম, এছাড়াও নাবিল আছে। রিফাতের এসএমএস এর বিষয়বস্তু হচ্ছে আমি তার এসএমএস টা পড়ি না, আমি আপনার এসএমএস কিন্তু পড়ে ফেলেছি। অপসরি আমাকে মিরপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি আমাকে লিখেছেন, তিনি বেশ ভয় পাচ্ছেন এটাই লিখেছেন আর কি। নসিবা আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নাবিলা, ভূত এফএম শুনতে তার খুব ভালো লাগছে। এছাড়াও এস কে আমাদেরকে লিখেছেন যে আজকে স্টোরিগুলো চরম, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আলহাজ এসএমএস করেছেন, আমাদেরকে মায়া এসএমএস করেছেন মণিপুর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন শুভ সিলেট থেকে, এছাড়াও বাবলু পুলন এসএমএস করেছেন আমাদেরকে, আমাদেরকে ডিজে রেজা এসএমএস করেছেন, চঞ্চল এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন তানভীর, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে আরিফ ওল্ড টাউন থেকে, আমাদেরকে সারাফ এসএমএস করেছেন ময়মনসিং থেকে, আতুল এসএমএস করেছেন বরিশাল থেকে, চিটাগং থেকে। যাই হোক, আমাদের সেই সাথে আমরা একবার আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা বড় ঘটনা পাঠাতে চান, বিস্তারিতভাবে জানাতে চান, তারা আমাদেরকে ইমেল করতে পারেন এবং ইমেলের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে পারেন, অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এমন কোন ফোন নাম্বার দিবেন না যে ফোন নাম্বারে কখনোই আপনাকে পাওয়া সম্ভব না। আর আপনি সেই সাথে জানিয়ে দেবেন যে স্টুডিওতে এসে আপনার ঘটনাটা বলা সম্ভব নাকি আপনার ঘটনাটি আপনি চান যে পড়ে শোনানো হোক। আর আমাদেরকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @radiofurti.fm। মনে রাখবেন BHWT, এটা হচ্ছে ভূত FM, FM এটার স্পেলিং, অবশ্যই এটা মনে রাখতে হবে, না হলে আপনার ইমেলটি আমাদের কাছে আসবে না। আর এরপরে আমরা সরাসরি আবারও ঘটনায় চলে যাব এবং আমাদের সঙ্গে এখন আরো একজন গেস্ট রয়েছেন, তিনি ঘটনা বলবেন। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যালো লিসনার্স, দ্যাটস ফুয়াদ, কাম ফ্রম ওয়েস্ট মালদার, নারায়ণগঞ্জ।
ওকে,
তো রাসেল ভাই কোন ঘটনা শেয়ার করবেন?
যে কোনো একটা শুরু করেন আপনি, আপনাকে তো বলেছি।
তো আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা হলো যে আমার মামার এক ফ্রেন্ডের ঘটনা, তিনি এটা মানে নিজে ফেস করছেন। তো এটা হলো 93 দিকের ঘটনা, চীনের একটা ঘটনা,
চীনে হয়েছিল এটা। আচ্ছা, ওকে,
তো চীনের ঘটনা এটা হলো আপনার চীনের একটা প্রত্যন্ত অঞ্চলে, নামটা বলতে চাচ্ছি না কোন জায়গার। তো ওইখানে একটা ক্লিনিক, ওই সময়কার ঘটনা যে ক্লিনিকটা চলতো অনেক আগে, তো এখন পরিত্যক্ত অবস্থায় মানে ওই ক্লিনিকটা তখনকার সময় আর কি যখন ঘটনাটা ঘটে। তো এটা কিনে নেয় একটা ডেভেলপার কোম্পানি, ওইখানে মানে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য কিনে নেয়। এবং যখন তারা ওইটা কিনে নেয়, তার সঙ্গে মনে করেন হসপিটালের যন্ত্রপাতি এবং মানে সার্জারিক্যাল আরো অন্যান্য যন্ত্রপাতি থাকে, ওগুলো সব কিনে নেয়। তো ওরা চিন্তা করে যে এটা তো এইভাবে ভাঙা যাবে না, এটা আনলোড করতে হবে ওই মানে ইটাকে, ক্লিনিকটাকে। তো ওই ডেভেলপার কোম্পানি এই মানে আনলোড করার জন্য লোড আনলোড কোম্পানির একটা ইসেকে দায়িত্ব দেয় এটা আনলোড করানোর জন্য। তো ওইখানে হয় যে সিকিউরিটির জন্য ডে শিফটে দুইজন মানে সিকিউরিটি গার্ড এবং নাইট শিফটে দুইজন সিকিউরিটি গার্ড মানে ওরা ওইখানে ই করে, নিয়োগ করে। তো দেখা যায় এক হলিডেতে ওদের মানে লোডিং আনলোডিং কাজগুলো অফ থাকে। তো এর মধ্যে মানে এই উইয়ার্ড ঘটনাটা ঘটে আর কি, যেটা বলতেছি। তো নাইট শিফটে যে দুইজন মানে গার্ড মানে ওরা ই করে মানে কি বলে এটারে দায়িত্বে ছিল, তো এক সময় দেখা যায় যে ওরা খুব টায়ার্ড হয়ে যায় মিড নাইটের দিকে। তো ওরা গল্প করা শুরু করে যে এখন একটু অপশন নেই, একটু গল্প করি। তো একজন নিউজ পেপার পড়তেছিল, আরেকজন আপনি পাশে বসা চা খাইতেছিল এবং গল্প করতেছিল। তো পাশের ওটি রুম যেখানে ছিল এর পাশের রুমে ওরা বসা ছিল। তো ওরা খুঁটিনাটি ভীষণ শব্দ শুনতে পায় পাশের রুম থেকে। তো একজন আরেকজনে বলতেছে যে ওই পাশের রুম থেকে কিসের শব্দ আসে, বিড়াল টিড়াল ইঁদুর নাকি কোন চোট্টর ঢুকলো, আর যদি কোনো কিছু মিসিং হয় এখান থেকে তাহলে আমাদের কৈফত দিতে হবে ওই কর্তৃপক্ষের কাছে। তো যে নিউজ পেপার পড়তেছিল ও বললো দোস্ত তুই যা, তুই গিয়ে দেখ কি হইতেছে। তো একজন দেখতে গেল, আরেকজন আবার নিউজ পেপারের দিকে মন দিল, তো মানে ও ভুলে গেছে যে গেছে। তো 10-15 মিনিট হয়ে গেছে আসছে না। তো ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো যে প্রায় 20 মিনিট হয়ে গেছে, ও কেন আসছে না বা কি হয়েছে, ব্যাপারটা কি, গেঞ্জামটা কি, বুঝতে পারতেছে না। তো ও যায় যে দেখে আসি ও আসে না কেন। তো ও যাইতে যেটা মানে ওর মানে নোটিস করে সেটা হলো ওটির বাইরের যে পরিত্যক্ত বাল্ব মানে অপারেশন চলাকালীন যেটা মানে জ্বলে রেড কালারের বাল্ব, ওটা জ্বলতেছে এবং ওইটা জ্বলার কথা না, এতদিন পরিত্যক্ত ছিল, মাকড়সার আশ টাশ দিয়ে একদম ঘেরা এটা চলে আসে। ও বলে এতদিন ডিউটি করে প্রায় পাঁচ সাত দিন যাবত ডিউটি করতেছি সন্ধ্যার পরে, এটা তো কখনো অন দেখিনি। তো আরেকটা জিনিস নোটিস করে যে ভিতরে যখন তাকাই দূর থেকে যে ওটির ভিতরে যে মানে বেড থাকে যেখানে মানে মানুষকে অপারেশন করানো হয় ওইটার উপরে যে মানে সার্জারিক্যাল যে বাল্বটা থাকে যে অপারেশনের সময় যেটা মানে চলে ওইটা জ্বলতেছে। ও আবার চিন্তা করে যে লজিকে খাটায় যে না ও ভিতরে ঢুকছে দেখার জন্যই মনে হয় ও অন করছে,
আচ্ছা
এই জন্যই মানে জ্বলতে পারে। তো ও যখন মানে ওই ওটির সামনে ডরে গেল তো ওইটা দেখবেন রাসেল ভাই যে একটা গ্লাস থাকে যে গ্লাস দিয়ে ভিতরে দেখা যায় যে মানে হসপিটালে কি হচ্ছে ভিতরে
সবগুলো দেখা যায়,
সবগুলো দেখা যায়। তো ও যেটা দেখলো যে একটা বিভৎস মানে সিনের মুখোমুখি হলো যে ওর যে সঙ্গী গার্ডটা ছিল ও বেডের উপরে মানে শুয়ে আছে এবং ওর চার হাত পা ধরা মানে টানা দিয়ে রাখছে এরকম একটা দৃশ্য কিন্তু লোকজন দেখতে পাইতেছে না। আর কেন ওই ছটফট করতেছে না ওর সঙ্গে মানে অ্যাক্ট করতেছে ও বুঝতে পারতেছে না, এরকম করার কথা না কিন্তু আসলে মানে টাইনা ধরে রাখছে। এবং এক পর্যায়ে তিন চার সেকেন্ড যাওয়ার পরে দেখলো যে ওর বুক থেকে নিচ পর্যন্ত চিটতেছে নাইফ, সার্জারিক্যাল নাইফ দিয়ে চিটতেছে কিন্তু কোনো লোকজন দেখতে পাইতেছে না। তো ও তো ভীষণ ভয় পাওয়া যায় এবং ব্লাড মানে দুই পাশ গড়ায় গড়ায় নিচে মানে ফ্লোরে পড়তেছে। তো ও দেখে তো মানে পুরা ফ্রিজ হয়ে যায় এবং স্ট্যাচু হয়ে যায় কিন্তু মানে ও নড়তেও পারতেছিল মানে ওর কি হয়ে গেছে মানে যে দেখতেছে। তো ও চিন্তা করছে এটা কিভাবে পসিবল। তো ওর বেডের মানে যে মানে ওই আপনার সার্জারিক্যাল বেডের ব্যাক সাইডই ছিল মানে একটা বড় মিরর। তো ও যখন মিররের দিকে মানে দৃষ্টি করলো ওই গার্ডটা তো ও দেখতে পাইলো যে পিছনে মানে ওই মিররের মধ্যে দৃশ্যমান কিন্তু এখানে দৃশ্য খালি চোখে দেখতেছে না, মানে যখন ওই ব্যাডের দিকে তাকাইতেছে দেখতেছে না কিন্তু মিররের মধ্যে দেখতেছে যে ওটির ড্রেস পরা কিছু মানে ওই ডাক্তারের মতো কিন্তু ডাক্তার মানে মানুষে কিন্তু মানুষ না, একটা মানুষকে পানিতে যদি ভিজায় রাখা হয় যেমন ফ্যাকাশে হয়ে যায় রোগা শুকনা এরকম মানুষ খুব সুইফটলি ওর মানে ফাটতেছে এবং ওর ভিতরের হার্ট লিভার কিডনি এগুলো ছুড়ে ছুড়ে ফালাই দিতেছে। তো মানে ও দেখে তো মানে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, সঙ্গে আপনার নার্সের মতো ছিল মানে ওগুলা মানুষ না আসলে কেমন। আর একটা জিনিস দেখবেন যে মুভি যদি ফরওয়ার্ড করেন খুব সুইফটলি কাজগুলো হয় না খুব দ্রুত, তো এইরকম। তো ও দেখে তো মানে বেহাল অবস্থা মানে ওর প্রাণপণে দৌড়াইতে চেষ্টা করতেছিল কিন্তু দৌড়াইতেও পারতেছিল না। তো ও ওই পরিত্যক্ত ক্লিনিকের যে মেইন ফটকটা গেট ওটার সামনে এসে মানে এক সময় সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে এরপরের দিন ওই ডেভেলপার কোম্পানির যারা মানে পরিদর্শক ছিল যারা ইন্সপেকশনে আসতো যে মানে কতটুকু কাজের মানে তদারকি কি হইলো না হইলো কতটুকু জিনিস আনলোডিং হইলো ওটা দেখার জন্য আসছে। তো প্রথমে এসা দেখে ওই টিমের যে হেড অফ টিম ওই এসা দেখলো যে পড়ে আসছে। তো খুব ঝাঁকাঝাঁকি করলো কি হয়েছে, দুই গার্ডের মধ্যে মারামারি লাগছে না ভিতরে কোনো কিছু চুরি হইলো ডাকাতি পড়ছে। তো দেখার জন্য একজনের বললো যে ওরে নিয়ে তুমি অ্যাম্বুলেন্স ডাকাইলো, অ্যাম্বুলেন্স এনে পাঠিয়ে দিল ওরে ক্লিনিকের মধ্যে। আর ভিতরে ঢুকলো তো ওই গার্ডটা খুঁজতেছে খুঁজতেছে কোনো জায়গায় পাওয়া যেতেছে না যে কোথায় গেল মিসিং কি হলো না এটাই চুরি করে ভাগছে ওরে মাইরা। তো ভিতরে ঢুকার পরে দেখলো যে আপনার ওরে খুঁজা পায় নাই, লাস্ট মুহূর্তে ওরা ওটের ভিতরে ঢুকছে তখন লাইটটা একটি সুই নাই টর্চ অন করছে মানে তখন ওই লাইট গুলো অফ হয়ে গেছে অটোমেটিকলি।
আচ্ছা
তো ওরে দেখলো যে ওই ওটি বেডের উপরে শোয়া এবং ভিতরে মানে কোনো ওর পার্টস নাই মানে অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই হার্ট লিভার কিছু নেই একদম পরিষ্কার, ভিতরে ব্লাডও নেই ফ্লোরে ব্লাড নেই এবং চোখগুলো উপড়ে ফেলা হয়েছে ভিতরে জিভ নাই জিভ ছিঁড়া ফেলা হয়েছে। মানে এটা কিভাবে পসিবল, মানে একটা মানুষ যদি খুন করে এটা পরিকল্পিত খুন হইলে তো মানে এরকম করে খুন করার কথা না। আর ওরে মানে যে গার্ডটা মানে বেহুশ অবস্থা কমায় চলে গেছে ও কমায় চলে গেছে তো মানে ও তো কমায় যাওয়ারও কথা না, নিজে যদি মাইরাও ফেলে তো এরপর তো ওই অভিনয় করে কমায় যাইতে পারে না। তো ওর সেন্স আসলো দুই তিন দিন পরে। তো ও মানে যখন সেন্স আসে ওর মানে কথাগুলো তেমন স্পষ্ট না, তো ওর বক্তব্যতে বোঝা গেল যে এরকম এরকম ও দেখছে। এবং পরে যে ক্লিনিক থেকে মানে ক্লিনিকের মালিক থেকে ডেভেলপাররা এটা কিনছে তারা খুব ফোর্স করার পরে বললো যে এটা এর আগে যখন চলাকালীন তো কিছু ডাক্তার ছিল একটু মেন্টালি সিক, এটা যখন চলা মানে রানিং ছিল ক্লিনিকটা তো এরকম মানে ওরা মানে আর্লি বর্ন বেবির এরকম কিডনি লিভার খাই ফেলতো। তো এটা জানার পরে ওদিকের সরকার মানে ওটা সিল করে দেয় মানে মানসিক এরকম প্রতিবন্ধকতার যে কারণে যে এটা সিল করে দেয়, এর থেকে বন্ধ ছিল উনি এটা না বুঝলে এটা সিল করে দিচ্ছে মানে এখানে প্যারানর্মাল অনেক কিছু হইতো। তো ডেভেলপারদের কাছে এটা বলে নেই, পরে এই ক্লিনিকটা আবার সিল করে দেওয়া হয়। এবং যা ঘটে উনি যে গার্ডটা ছিলেন তো উনি পুরোপুরি সুস্থ হয় নাই, আস্তে আস্তে তার মানে মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে যায় সেন্স ফেয়ার পরে। তো উনি আস্তে আস্তে অসুস্থতা হইতে থাকে, কিছু খায় না এবং তার শরীরে পচন ধরে ওই লোকটার চেয়ে, মানে তো মানে এরকম এক অবস্থায় যে মানে উনি বেডে শুয়ে থাকলে পিঁপড়া আসতো শরীরে, মানে এরকম একটা মানে দুরবস্থা, কেউ গন্ধ চোটে মানে সামনে যাইত। তা ওনার স্বপ্নে দেখাইলো যে মানে যে গার্ডটা মানে দেখছে যে তুমি মারা যাবা ঠিক, মানে ওদের চাইনিজ ভাষায় আর কি বলছে এটা মামারে, এটা তো আর মানে জানায় না উনি, তো বললো যে মানে তুমি ভর দুপুরে মারা যাবা। এর দুই একদিন পরে প্রায় ভর দুপুরে তিনি মারা যায়। তাহলে এই জিনিসটা আমার কাছে খুব ওয়ার্ড লাগে যে মানে এটা কিভাবে পসিবল, এটাই মানে এর জন্য মানে লিসনারদের বললাম।
ওকে, তো এই ছিল ঘটনা। আমরা এরপরে আমরা কিছু SMS পড়ে ফেলবো। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে তিনি ইতি আমাদেরকে বলেছেন যে তার ভাইয়ের আজকে বাচ্চা, জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। নাবিল লিখেছেন আমাদেরকে শামসুদ্দিন হোস্টেল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে, আমরা সবাই মিলে শুনছি। আমাকে SMS করেছেন জারিফ ফ্রম শান্তিনগর, এবং তিনি আমাকে বলেছেন যে আচ্ছা প্লিজ আমাকে একটু বলে দাও ভূত FM মিস করলে কি করবো, আমি একটু পরে বলে দেব। অনেক বসুন্ধরা থেকে লিখেছেন খুব ভয় লাগছে। রূপন্তি আমাদের লিখেছেন যে এয়ারটেল কিভাবে আবার ভূত FM শোনা যাবে এয়ারটেলে, আমি সেটাও একটু পরে বলে দেবো। ইভা আমাকে বলেছেন যে এটা ফার্স্ট SMS, খুব অসুস্থ তিনি, তারপরেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর মাহমুদুল হুসাইন ফ্রম ময়মনসিং, তিনি বলেছেন যে কালকে আমার এক্সাম, আমার SMS টা পড়বেন প্লিজ, আমি পড়ে ফেললাম আপনার SMS। অর্ণব 007 পটুয়াখালী থেকে আমাদের SMS করেছেন, প্রতিটি এপিসোডে তিনি অনেকগুলো SMS পাঠান কিন্তু তার SMS পড়া হয় না, আজকে পড়া হলো। তানজিন আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলেছেন হ্যালো ভাইয়াগণ, আমি এবং আমার আপু তাম্মি একসাথে শুনছি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে নিয়মগুলো, সেটা হচ্ছে যে আপনারা শুনছেন ভূত FM হন্টেড বাই এয়ারটেল এবং এয়ারটেল AM রেডিওর মাধ্যমে। আপনি যদি আমাদের শো কোন একটা এপিসোড মিস করে থাকেন তাহলে সেই এপিসোডটা আবারও শুনতে পাবেন, আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা ডায়াল করতে হবে 4040 এই নাম্বারটি ডায়াল করতে হবে আপনাদের যে কোনো এয়ারটেল নাম্বার থেকে, এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে আপনি শুনতে পাবেন আমাদের এই এপিসোডগুলো। মনে রাখবেন দুটো নাম্বার, একটা হচ্ছে 4040 যেখানে আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে, এবং আপনাকে চ্যানেল সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে চ্যানেল নাম্বার 22। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদের প্রথমে যে টিউনটা বাজে আমাদের আমরা কথা শুরু করার আগে, সেটা আপনারা ইচ্ছা করলে কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারেন, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত FM টিউন কোড ইজ 92125, অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS, এবং সেই SMS টি হচ্ছে সিটি স্পেস আপনার সিটি স্পেস 92125, অর্থাৎ 92125, এবং সেটা আপনাকে সেন্ড করতে হবে 3123 নাম্বারে। আমরা চলে যাবো একটু ছোট্ট একটা ব্রেকে এবং তারপরে ফিরে আসবো, এবং আচ্ছা ব্রেক না, আমরা তাহলে সরাসরি ঘটনায় চলে যাবো। এক্স্যাক্টলি যেটা শুনলেন, যে টিউনটা এখন শুনলেন, সেই টিউনটা যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টিউনটির কোড নাম্বার হচ্ছে 92125, এবং আপনি এটা SMS এর মাধ্যমে আপনি এটা আপনার কলার টিউন বা মাই টিউন করে ফেলতে পারেন। সিটি লিখুন মেসেজ অপশনে গিয়ে, এবং তারপরে লিখুন স্পেস দিয়ে 92125, এবং সেটা সেন্ড করুন 3123 নাম্বারে। এই ছিল নিয়মগুলো আপনি যদি চান। অনেকেই বলছেন যে অনেক ঘটনাগুলো মাঝে মাঝে আমাদের কাছে SMS আসে যে কমন পড়ে যায়, অনেকে লেখেন যে অনেক ঘটনাগুলো মুভিতে দেখা ঘটনার মতো। আমি সেটা বলবো আপনাদেরকে বারবার করে যে আসলে প্রমাণ করার কিছু নেই এই সমস্ত ঘটনা, মানে এটা প্যারানর্মাল ব্যাপার বলেই প্রমাণের কোনো প্রশ্ন আসে, এটা সায়েন্স নয় যে আপনি প্রমাণ করে ফেলবেন, এবং এটা হচ্ছে আপনার অঙ্কও নয় যে খুব সহজ একটা সমাধান আপনি পেয়ে যাবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় সবসময় মনে রাখতে হবে যে আমরা যারা যেটা শুনছি বা আপনারা যেটা শুনছেন সেটা শুধুমাত্র আপনার ভালো লাগার জন্য বা আপনার এন্টারটেইনমেন্টের জন্য, এবং এখানে এছাড়া আপনাকে বিশ্বাস করানো বা অবিশ্বাস করানো এই সমস্ত ব্যাপার পুরোপুরি এখানে বাইরে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পৃথিবীতে বহু ধরনের ঘটনা, একই রকম ঘটনা ঘটে। আমি এরকমও হয়েছে যে ঘটনাটা আমি আমাদের পরিচিত একটা বন্ধুর কাছে শুনেছি বা আমাদের ড্রাইভারের কাছে শুনেছি, সেই ঘটনাটা আমি আরো একজনের কাছ থেকে শুনেছি, একই ঘটনা দুটো জায়গায় দুভাবে ঘটেছে, বাট ঘটনাটা মোটামুটি একই। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যারানর্মাল ঘটনাগুলো ঘটছে, এবং সেগুলো যদি এক হয়ে যায় সেগুলোকে আমরা কি বলবো, আমরা বলতে পারি কোইন্সিডেন্স, আমরা এর চাইতে বেশি কিছু বলতে পারি না। এবং বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই তো আসে না, সেই প্রসঙ্গে আমরা কিন্তু কখনো যাই না। এনিওয়েজ, যারা এস এম এস করতে চান, এস এম এস করার নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরেই, ছোট্ট একটা বিরতি নেব, সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কেউ কমপ্লেন করবেন না, কারণ খুব ছোট কিন্তু বিরতি নিচ্ছি আমরা।
নতুন নাকি?
জি স্যার।
হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে?
আমি ভাঙিনি স্যার।
কত বড় সাহস! গেট আউট
স্যার। ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা
দেখেছিলাম।
এই স্যার খেলার পানু, ক্রিকেট দেখো না তুমি?
দেখি, কিন্তু রেকর্ড মনে থাকে না।
আমারও না, আমি সাদিব, তুমি?
ওয়াসিম আকরাম।
এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইড এ 500 মিনিট ফ্রি। এখন এই সিম কিনে বন্ধু বানাও শত শত।
আপনারা এই প্রোগ্রামের কাছ থেকে, মানে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, এখান থেকে আপনারা কি ধরনের আপনাদের প্রত্যাশা আছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা একটা জিনিস, যে আমরা অন এয়ারে পড়ি বা না পড়ি, আপনাদের সমস্ত এস এম এস গুলো আমাদের কাছে সযত্নে সংরক্ষিত থাকে এবং আমরা প্রত্যেকটা জিনিসই খুব মনোযোগ দিয়ে দেখি। সো আপনারা ইচ্ছে করে লিখে পাঠাতে পারেন। এনিওয়েজ, আমরা আবারও যাবো আকাশ ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনতে চাইব। শুনি আমরা একটা ঘটনা। আপনি বলছিলেন ইনফ্যাক্ট যে আপনি থাকেন আগারগা তালতলায়, রাইট?
এক্স্যাক্টলি।
এবং সেখানে আপনি আমাকে একটা কথা বলছিলেন যে প্যারানর্মাল ঘটনা কি দেখেছেন, যদি দেখতে চান তাহলে আপনাকে আগারগা তালতলায়।
যদি দেখতে চান আমি আপনাকে নিয়ে যেতে পারি। প্যারানর্মাল কত রকমের প্যারানর্মাল আপনি দেখবেন। যেটা বলি সেটা হচ্ছে যে এই বাসাটাতে আগে আমরা থাকতাম, বছর তিনেক আগে আমরা এই বাড়িটাতে থাকতাম। বাড়িটার নাম না বলি, অ্যাড্রেসটা না বলি।
ওকে, নো প্রবলেম।
তো থাকতাম মিন্স আমি, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই একসাথে থাকতাম। তো ছোট ভাইটার যখন একটু ফ্যামিলি বড় হয় তখন ওর আসলে ওই বাসাটাতে আর হচ্ছিল না, তো ও শিফট করে ওখান থেকে। তো যখন শিফট করে, ও যেই বেডরুমটা ইউজ করতো, তো আমি ওই বেডরুমটাতে একা শিফট করে যাই।
ওকে।
কারণ আমার একটু রাত জেগে বই পড়ার অভ্যাসে।
আচ্ছা।
আমার নিজের বাচ্চাগুলো যেহেতু ছোট, ওরা লাইট জ্বালিয়ে বই পড়লে পরে ওদের ঘুম হয় না, তো আমি ওই রুমে চলে যাই।
আচ্ছা।
একদিন রাতের বেলা শুটিং ছিল, আমি একটু দেরি করে ফিরি, ফিরে একটা সামান নিয়ে শুয়ে পড়েছি। তো তখন কয়টা বাজে, 2-4 মতো বাজে। হঠাৎ আমি ঘরের মধ্যে একটা স্মেল পাই। স্মেল কেমন, মানে মাংস পচা গন্ধ যেরকম হয় আর কি।
এটা যে মাংস পচা গন্ধ,
মাংস পচা গন্ধ, আমি যেটাকে আপনাকে বলছিলাম যে
সবাইকে জানি
আমরা, মানে মানুষ পচা গন্ধ, যেটা একদম এক্সাক্ট মানুষ পচা গন্ধ। মানুষ পচা গন্ধটা আমি প্রথম পেয়েছিলাম হচ্ছে 91-তে, যে একটা টর্নেডো হয়েছিল না, বড় টর্নেডো। তখন আমি ওই বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের লিও ক্লাব করতাম, তো লিও ক্লাব থেকে আমরা রিলিফ নিয়ে গিয়েছিলাম।
আচ্ছা।
চিটং এর ওই উড়ির চর, ওই সব জায়গায়, ওই দুর্গত অঞ্চলে। তো ওইখানে মানে মানুষ পচা গন্ধটার এক্সপিরিয়েন্স আমার হয়েছে। সো আমি মানুষ পচা গন্ধটা চিনি।
জানেন আপনি? ফাইন।
একদম মানে ঘরটা ভরে গেল উইদিন 5 মিনিটস, যে আমার ঘরের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি উঠে বসলাম, ফুল স্পিডে ফ্যান চলছে, জানালার কাছে গেলাম। আমার ওই সময় ঘরের সেট আপটা এরকম ছিল যে আমার মাথার কাছে একটা জানালা আর আমার বাঁ পাশে একটা জানালা।
আচ্ছা।
তো গন্ধটা আসছে আমার মাথার কাছে জানালাটা থেকে। তো আমি জানালার পর্দা সরালাম, স্লাইড ওপেন, আমি জাস্ট মানে নাকটা বাড়াতে পারিনি, মনে হলো যে ছাপটার মতো লাগলো নাকে গন্ধটা। এবং টু টেল ইউ ওয়ান থিং, আমি থাকি 5 তলাতে,
যদি নিচে একটা কুকুর বা একটা বেড়াল বা কোনো কিছু যদি মারা যায়, ওটার গন্ধ নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠতে উঠতে কিন্তু ফেড হয়ে যাবে, প্রকট থাকবে না, বিকট থাকবে না। বাট এটা মনে হচ্ছে যে একদম জাস্ট আমার সানশেডে ডেড বডিটা পড়ে আছে।
আচ্ছা,
আই ওয়াজ স্কেয়ার্ড। আমি পর্দাটা জাস্ট টেনে আবার যে যা করে আল্লাহ শুয়ে পড়লাম। বাট এরপরে কি হইলো, মানে ওই সবাই এই শব্দটার সাথে আমার মনে হয় কম বেশি সবাই ফ্যামিলিয়ার, যে কুকুর যখন হাড় চিবিয়ে খায় কট্টর মটর একটা শব্দ, তারপরে এই শব্দটা শুরু হলো কট 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 করে, মানে একদম ভেঙে ভেঙে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। 10-15 মিনিট আমি তখন মোটামুটি স্টিফ হয়ে গেছি বিছানে,
স্বাভাবিক স্বাভাবিক।
আফটার দ্যাট কি হলো, অ্যাটাচড বাথ যেটা ওই রুমের সাথে, ওটার মধ্যে গোসল করা শুরু হলো রীতিমতো, একদম মগ থেকে পানি উঠাচ্ছে, আরামসে মারতেছে, একদম মানে শুধু গানটা গায় নেই আর কি, আরামসে মারতেছে, গোসল করতেছে। আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, লাইট জ্বালায় দরজা খুললাম, টাইলস ড্রাই, একটা ফোঁটা পানি নাই ফ্লোরে কোথাও, কিন্তু বালতির মাঝখানে মগটা ঘুরতেছে।
আচ্ছা, মানে আপনি যখন ঢুকলেন তখন বাথরুমটা একদম পুরোপুরি
একদম ড্রাই,
শুকনো
একদম ড্রাই, এত মগ 10-15 মগ পানি পড়েছে,
সে শব্দটা আপনি পেয়েছেন বাইরে
থেকে। পেয়েছি, বাট ফ্লোরটা তো ভেজা থাকবে
ডেফিনেটলি, সেটাই উচিত,
ফ্লোরটা ড্রাই। বাট গামলার মধ্যে বালতির ভিতরে, যেখানে আমরা অনেক সময় তো মিরপুর অঞ্চলটাতে পানি ক্রাইসিস হয়, আমরা একটু পানি ধরে রাখি, তো বালতিটার মাঝখানে মগটা ঘুরতেছে, নো ওয়ান ইজ দেয়ার। আমি আবার দরজা বন্ধ করে এসে শুইলাম, 5 মিনিট আবার শুয়েছে।
আচ্ছা,
আবার সে গোসল করতেছে, মানে আমি ডিস্টার্ব করছি তো ভাল লাগেনি, আবার শুরু করছে গোসল করা। আমি এবার আর উঠলাম না, একেবারেই উঠলাম না, আমি বাদিকে আমার যে জানলাটা ওইটার দিকে তাকিয়ে আছি যে এটা কি হচ্ছে। আমি ওই রুমটাতে একা ঘুমাই, আমি লাইট জ্বালায় পড়তে পড়তে লাইট অফ করে ঘুমাই, ঘুমানোর জন্য শুয়ে পড়ছিলাম। জাস্ট কিছুক্ষণ পরে তাকায় আসি, তাকায় আসি, হঠাৎ জানালার পাশ দিয়ে, এটা না ব্ল্যাক, না অ্যাশ, না হোয়াইট, না গ্রে, সাম কিছু একটা জিনিস এরকম ফ্লোট করে ভেসে 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 চলে গেল।
আচ্ছা,
মানে ফ্রম মাই লেফট টু মাই রাইট, জানালার বাদিক থেকে ডান দিকে চলে গেল। তখন আমি জাম্প করেছি যে ফিগার যেহেতু আমি দেখছি, চোরও হইতে পারে, চোরও হইতে
হতেই পারে।
কিন্তু রাসেল, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দুইটা বিল্ডিং এর মাঝখানে যে গ্যাপ 16 ইঞ্চিও না।
আচ্ছা,
ওই গ্যাপের ভিতর দিয়ে ওই রকম স্মুথলি কারো পক্ষে যাওয়া ইম্পসিবল,
মানুষ যেতে পারবে না,
ইম্পসিবল। এবার আমি কি ওই বাড়িটা সম্পর্কে একটু বলতে পারবো?
ডেফিনেটলি।
এই বাড়িটাতে যখন আমরা উঠবো, স্বাভাবিক আমরা যখন বাড়ি খুঁজি তখন আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করি বাড়িওয়ালা কেমন, পানি টানি পাওয়া যায় কিনা, গ্যাসের ব্যাপারটা বলি কিরকম, তো সবাই বলতো যে এভরিথিং ইজ অল রাইট, এই বাড়িটাতে ভাই উঠছেন না।
আচ্ছা, এটা হচ্ছে এলাকার সবাই বলতো,
একটু ভাই ঝামেলা আছে।
আচ্ছা,
এখন জিজ্ঞেস করি ভাই কি ঝামেলা আছে, বাড়িওয়ালা খারাপ ব্যবহার করে, ওখানে বাড়িওয়ালা তো দেশেই থাকে না।
আচ্ছা,
উনি মিডিস্টে থাকে। আচ্ছা, তাহলে বাড়িওয়ালি যে খালাম্মা, উনি কি খারাপ ব্যবহার করে? না না, উনিও খারাপ, উনিও তো হয়নি থাকে।
আচ্ছা,
তাহলে প্রবলেমটা কি? ভাই বাড়িটাতে উঠছে না, ভাই ঝামেলা আছে, কেউই না বলতে চায় না। যেমন সঙ্গত কারণে আমি আপনাকে বাড়িটার নাম এবং ঠিকানাটা বলছি
না, একদমই বলবেন না সেটা।
হ্যাঁ, আমি বলবো না।
হ্যাঁ,
তো আমাকে আরো আমার দুজন বন্ধু ওয়েল উইশার মানা করলো যে এই বাসাটা উঠছে না, বাট আমার বাড়িটা দেখে এত পছন্দ হলো যে আমি বাড়িটাতে উঠলাম। এবং এই ঘটনাগুলি তারপর ঘটা শুরু হলো, আমার লাইফের একটা ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেছে যেটা এত বেশি পার্সোনাল আমি বলতে যাচ্ছি না, আপনাকে আমি বলেছি। এই বাসার দোতলাতে পরপর 6টা সুইসাইড হয়েছে, একই রুমে, একই তালাতে, একই ফ্ল্যাটে।
আচ্ছা, মানে এইটা কিন্তু খুব মানে অস্বাভাবিক,
মানে অস্বাভাবিকের চূড়ান্ত। না না, ধরেন একটা ভাড়াটিয়া নেমে গেল,
একজন
ভাড়াটিয়া চলে গিয়েছে, দুই তিন মাস পরে আরেকজন এসেছে, ওনার একজন গেছে, উনি চলে গেছে, আরেকজন আসছে, তার একজন গেছে, এরকম করে টোটাল ছটা,
এবং সব সুইসাইড কেস,
সব সুইসাইড কেস, এবং কোন সুইসাইডই রক কেটে না, ঘুমের ওষুধ খেয়ে না, হ্যাং করে,
আচ্ছা, ফাঁসি নিয়ে,
হ্যাঁ। এবং আরেকটা মজার ঘটনা হচ্ছে, কেউ ছেলে না,
সবাই মহিলা,
সব মেয়ে,
আচ্ছা, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার,
হ্যাঁ, অদ্ভুত বললাম না আপনারে, অদ্ভুতের আপনি কি শুনছেন, আসেন না অদ্ভুত বলি আপনারে। ওই বাসাটার আশেপাশে যে বাড়িগুলি আছে, আমরা বন্ধুরা প্ল্যান করে ঠিক ওই বাড়িটা দেখা যায়, তার অপোজিট ফ্ল্যাটে রাতের বেলায় আড্ডা বসছি যে কি ঘটে দেখব। রাত একটা দেড়টা, টেবিলের উপরে ধরেন ওই বাড়িতে মানুষ আছে তখন, টেবিলের উপরে প্লেট গ্লাস রাখা থাকে না, উপরের দিকে উঠে যায়, ফ্লোট করে, জগ উঠে যায়, চামচ উঠে যায়, প্লেট উঠে যায়, এরুম থেকে ওই রুমে যায়, ঘুরে আবার আসে। উড ইউ বিলিভ, এটা মানে মানে নির্ঘাত তো মনে করবে আমি আকাশে গিয়ে গাঁজা খেয়ে তারপরে আপনাকে আমি এই গল্পগুলো বলছি,
মানে এটা হচ্ছে যারা এক্সপেরিয়েন্স করে নাই বা যারা দেখে না তাদের কাছে।
আমি তো চশমা পরি, আমি চশমা খুলে দুই চোখ ডোলে আবার চশমা পরে তারপরে দেখেছি যে যা দেখছি এটা কি সত্যি। ইয়েস, এটা সত্যি। একটা প্লেট এখান থেকে বেরোয় ওদিকে চলে গেল, ওই প্লেটটা আবার শ্যাং করে ঘুরে এসে টেবিলের উপর ল্যান্ড করলো, একদম পার্কিং জোনে পার্কিং করলো, কোনো প্রবলেম নাই, এটা কি। তারপরে আসল ঘটনা আসে, এত কিছু ঘটনা, শ্রদ্ধ ল্যান্ডলর্ড সাহেব যখন আর নিজে সহ্য করতে পারলেন না, তখন উনি ওনার তিনতলা ফ্ল্যাটটাকে তালাবদ্ধ করে উনি ওনার বিয়ের ফ্ল্যাটে চলে গেলেন, উনি নিজেই এখন বের হতে পারেন না।
আচ্ছা, মানে যে যার দায়িত্বে ছিল এই বাড়িটা,
না না না, যিনি বাড়ির মালিক
তিনি তো বাইরে থাকতেন,
তিনি বাইরের বাড়ির বাইরে থাকতেন কিন্তু উনি চলে এসছেন, উনি মিনিস্টার কোন একটা জায়গাতে ছিলেন, উনি রিটায়ার করে উনি ওনার ওয়াইফ ওনার দুজনই চলে এসছেন, চলে এসে ওনার এখানেই থাকবেন, মানে তিনতলাতে ওনাদের এক একটা ফ্লোরে তিনটা করে ইউনিট, ওনারা তিনতলার দুটো ইউনিট নিয়ে থাকতেন, তো ওনারা নিজেরাই থাকতে না পেরে পুরো ইউনিট লক করে ওনাদের মেয়ের ফ্ল্যাটে চলে গেছেন।
তার মানে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই তিনতলার ফ্ল্যাটটা পুরোপুরি বন্ধ,
ভাড়াটিয়া আসে এক মাস দেড় মাস পনেরো দিন দু মাসের বেশি ওই বাড়িতে থাকে না।
এবং যেটা বলছেন যে ওইটা কি এখনো তার মানে ওইভাবে পরিত্যক্ত অবস্থাতে আছে ওই ফ্ল্যাটে, এখন আর কেউ থাকে না,
দোতলাতে তো কেউ থাকেই না।
আচ্ছা,
দোতলাতে তো কেউ থাকেই না, তিনতলা ভদ্রলোক চলে গেছে, যারা আসে তারা দু মাস আড়াই মাস তিন মাস এক মাস পনেরো দিন চলে যায়। আর আমাদের ওই অঞ্চলটার আরেকটা বদনাম আছে, সেটা হচ্ছে যে সেভেন্টি ওয়ানে লিবারেশন ওয়ারের সময় পাক আর্মি অনেক মানুষ মেরেছে না, যে মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি, এত ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। আপনি যদি কখনো ওই অঞ্চলটাতে যান, তালতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিরপুর দশ নম্বর গোলচক্কর পর্যন্ত ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ সোয়াম্প,
আচ্ছা,
এটা একটা ডোবা ছিল, একদমই ডোবা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ওই তালের ডোঙ্গায় করে গুলতি দিয়ে বক মারতাম।
আচ্ছা,
ফ্রম 1986 এই এরশাদ সাহেবের সময় ওখানে মাটি ফেলে এই রোকেয়া সরণি রাস্তাটা তৈরি হয়।
আচ্ছা,
তার আগে এটা একটা সোয়াম্প ছিল।
আচ্ছা,
তো মানে ধারণা করা হয় যে এখানে পাক আর্মি ট্রাকে করে নিয়ে বহু ডেড বডি ওখানে ডাম্প করেছে।
ওকে,
এমন অনেক মুরব্বী আছে যারা সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে যায়, তাদের অনেকের এক্সপিরিয়েন্স আছে যে মাথা ছাড়া মানুষ তারা দেখেছে, দল বেঁধে হেঁটে 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 যাচ্ছে, রক্ত করতেছে, তারা একটা নির্দিষ্ট জায়গায় যে শেষ করে নাই হয়ে যায়।
আচ্ছা,
তাদেরকে আর দেখা যায় না।
ওকে,
ওই অঞ্চলটা হচ্ছে এরকম একটা অঞ্চল, স্পুকি কোনো কিছু দেখতে হলে ওয়েলকাম টু তালতলা, দাওয়াত থাকলো।
ওকে, সো যাই হোক, এর মাঝখানে আমাদের বেশ কিছু এসএমএস চলে এসছে, আমরা এসএমএস পড়ে ফেলবো। আমাদেরকে গাফফার উত্তরা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও আয়রন মেডেন, ও মাই গড, আমার আয়রন মেডেন অনেক পছন্দের একটা ব্যান্ড। পড়ি আমাদেরকে লক্ষ্মীপুর থেকে এসএমএস করেছেন, কেন আমার এসএমএস পড়া হয় না, আমার এসএমএস আপনার এসএমএস পড়ে ফেলেছি। আচ্ছা, আয়রন মেডেন অর্ণব পটুয়াখালী থেকে এসএমএস করেছেন আমাদেরকে, না? ওকে, জামাল আমাদের এসএমএস করেছেন নেত্রকোনা থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন আবারও আয়রন মেডেন অর্ণব, আমাদেরকে শিহান এসএমএস করেছেন, এবং শিহান এস এম এস করে বলেছেন যে তার কথা অনেক ভালো লাগছে, কথাগুলো অনেক ইন্টারেস্টিং লাগছে। ওকে, আমাদেরকে আমাদেরকে নূর ইসলাম এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন রবিন বরিশাল থেকে, আজকে তার বার্থডে, খুব ভয় লাগছে, বার্থডের প্রথম দিনই অনেক ভয় দিয়ে শুরু হলো। অলরাইট, আমার মনে হয় সারা বছর তাহলে আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে সবুজ এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে তিনি হচ্ছে প্রথম ভূত এফ এম শুনছেন এবং এভরি উইক শুনবেন সেটা বলেছেন আমাদেরকে, থ্যাংক ইউ। আমাদেরকে এস কে রয় এস এম এস করেছেন বরিশাল থেকে, খুব ভয় লাগছে জানিয়েছেন। আমাদেরকে এস এম এস করেছেন থান্ডার বয়, পাঁচটা এস এম এস করলাম ভাইয়া, ময়মনসিং থেকে বলেছেন, আমি আপনার পঞ্চম এস এম এস কে অন্তত পড়ে ফেলেছি। ডি এস এন আমাদের এস এম এস করেছেন এবং ঘটনাটা খুবই জটিল হয়েছে সেটা বলছেন। মমিন আসাদ সাজু আমাদের এস এম এস করেছেন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন সোনিয়া, এস এম এস করেছেন সাইমা, তারেক, মাহবুব, আখেরি, ভূত এস এম এস করেছেন কাউসার জিঞ্জিরা থেকে, এস এম এস করেছেন আমাদেরকে, আচ্ছা নাম লেখেননি অনেকেই। সো যারা এস এম এস করতে চান তারা এস এম এস করার নিয়মকে আমি আরেকবার বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস করতে পারেন, লিখে ফেলুন এস এইচ ওয়াই ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা কি আরেকটা ঘটনায় যেতে পারি এখন, একটা ছোট্ট অ্যাড, একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আবার একটু পরে। সো স্টে ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এখন তো সময় এ দুটি হৃদয় কাছে আসা,
ফিরে পেতে কার না ভালো লাগে? বন্ধ থাকা এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস।
Don't stop the Phurti.
Radio Phurti 88.1 FM.
সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছি রাসেল এবং সাউন্ডে আছেন মাসুম। আর আমাদের সঙ্গে আমাদের গেস্টরা একটার পর একটা ভয়াবহ ঘটনা শেয়ার করছেন, আরো অসংখ্য ঘটনা আছে, আমি জানি না যে কয়টা ঘটনা আপনাদের কাছে শোনাতে পারবো, সময় তো প্রায় শেষ হয়ে আসছে, তবুও এখনো অনেকগুলো সময় আছে এবং অনেকখানি সময় আছে এবং অনেকগুলো ঘটনা আমাদের কাছে জমা হয়ে আছে, একের পর এক আমরা শুনবো। আপনারা এর মাঝখানে আমাদের এস এম এস করতে হলে নিয়ম তো জানেন, তারপরেও বলছি এয়ারটেল নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকে এস এম এস করুন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, অথবা আপনি আমাদেরকে ইমেল করে বড় ঘটনা শেয়ার করতে পারেন, ভূত এফ এম @radiofurti.fm এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, স্পেলিং কি বলছি BHEWTFM@radiofurti.fm এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এখানে আপনি অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার এস এম এস টি পাঠাবেন। আর সেই সাথে আমরা আর একটা ঘটনায় চলে যাব, আমাদের আরো একজন গেস্ট করেছে, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যালো এভরিওয়ান, আমি রাজিন, এগিন আবার আসলাম আপনাদের মধ্যে।
ওকে, সো ওয়েলকাম ব্যাক, এন্ড আপনার যে ঘটনা আমরা শুনে ফেলি, যেহেতু সময় খুবই কম আমরা ফটাফট শুনে ফেলি ঘটনাগুলো।
কোনটা বলবো ভাই, বলেন
যে কোনো একটা দিয়ে শুরু করুন, আমি আপনাকে বলেছি মনে হয় যে কোনটা বলবেন। আচ্ছা
আচ্ছা,
আপনি যে অ্যাম্বুলেন্সের যে ঘটনাটা আছে সেটা দিয়ে শুরু করুন।
আচ্ছা ঠিক আছে, এই ঘটনাটা বেসিক্যালি আমার নিজের না, এটা আমাদের এক ড্রাইভার আসছিল, ওর নাম মোবারক ছিল। তো ও আসার পরে আমি ওকে একদিন জিজ্ঞেস করি যে ভাই আপনি কেন মানে আগে কি করতেন, আগে ও বললো যে অ্যাম্বুলেন্স ও চালাতো। তো অ্যাম্বুলেন্স চালানোর পরে ওই প্রাইভেট কার ড্রাইভ করার জন্য আসে। তো একদিন আমি ওকে নিয়ে বের হয়েছি, তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল, কি ঘটনা, কি আপনি কেন চলে আসছেন। বলছে ভাই আপনাকে বললে তো বিশ্বাস করবেন না, কারণ আপনার মানে এই যুগের মানুষ এগুলো আসলে বিশ্বাস করে না, কিন্তু যার সাথে হয় সেই একমাত্র বুঝতে পারে যে কেমন লাগে। তো যাই হোক, অ্যাম্বুলেন্স ঠিক আছে বলেন সমস্যা নেই। ও আমাকে যেটা বলে সেটা হচ্ছে যে ও নাকি একদিন অ্যাম্বুলেন্স যখন চালাতো ও খুব সাহসী ছিল এবং খুব ইয়াং, অনেক ভালো হেলদি। তো ও আমাকে বললো একদিন নাকি একটা লাশ নিয়ে ও কোথায় যেন মানে যাচ্ছিল এবং দুইজন ওই লাশের সঙ্গে দুইজন ওদের আত্মীয় স্বজন ছিল মেবি এবং ও একা ছিল। তো ও যখন রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে ও একটা জিনিস নোটিস করে, সেটা হচ্ছে যে ও তো ডান দিকে সিটে বসে ড্রাইভ করছে, রাইট? তো ও ডান দিকে জানালা দিয়ে ও দেখতে পেলো যে বানর টাইপের, অনেকটা বানর টাইপের একটা কিছু, মানে ওর সঙ্গে সঙ্গে, গাড়ি তো খুব স্পিড, অ্যাম্বুলেন্স খুব স্পিডে চলে, ওইটা চাচ্ছে ওর সঙ্গে। তো ও বললো যে ভাই বানর তো একদম স্ট্রেট সোজা হয়ে কিন্তু দাঁড়াতে পারে না, তো ও স্ট্রেটলি যাচ্ছে এবং উইদাউট এনি মুভিং, মানে নড়াচড়া ছাড়া ও যাচ্ছে, মানে ভেসে ভেসে যাচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার। তো গাড়ির ওই স্পিড বাড়িয়ে দেয়, আর ও যারা অ্যাম্বুলেন্স চালায় ওরা এইসব ব্যাপারে সবাই ইউজ টু, ওরা কম বেশি সবাই জানে। আপনি যে কোনো একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আপনি জিজ্ঞেস করলে আপনি পাবেন। তো যাই হোক, এরপর ও স্পিড বাড়িয়ে দিয়ে মানে যাওয়া শুরু করে এবং একটা টাইমে মানে দেখতে দেখতেছে যে এই জিনিসটা ওদের গাড়ির সঙ্গে সঙ্গে মানে কাছে আসতেছে ব্যাপারটা, মানে ও ঢুকতে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এটা দেখে ওর জামানাগুলা একটু উপরে উঠিয়ে দেয় যেন কিছু না হয়। তো যাই হোক, হঠাৎ করে জিনিসটা নাই, নাই হওয়ার পরে তো ও তো ভাবলো যে যাক বেঁচে গিয়েছি এরকম টাইপের কিছু একটা। হঠাৎ করে ওরা গাড়ির মধ্যে মানে বিশাল একটা ঝাঁকি অনুভব করে, গাড়ির উপরে কিছু একটা গাছ টাইপের কিন্তু অনেক ভারী কিছু একটা পড়ে গেছে এরকম টাইপের কিছু একটা ওর অনুভব করে। এবং ও যেটা বললো যে ভাই জিনিসটা আমি শুধু একা দেখি নাই, দুজন যে ওদের যে আত্মীয় ছিল ওই লাস্টের সঙ্গে ওরাও মানে ভয় পায় যে কি ব্যাপার গাড়ি এত জোরে ঝাঁকি খেলো ঘটনা কি, এবং উপরের যে গাড়ির যে শেডটা ওখানে তারা সাউন্ডটা ফিল করে, তো ভাবে যে কিছু একটা হয়তো বা গাছের ডাল ডাল পড়ে গেছে এরকম। তো যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস দেখে যে একটা হাত টাইপের, মানে হাত ভিতরে ঢুকতেছে, মানে হাত দিয়ে মানে খামচি দেওয়ার টাইপের এরকম কিছু একটা। এটা দেখে তো প্রচন্ড ভয় পায় এবং বলে যে ওই যারা আত্মীয় স্বজন ওদেরকে বলে যে আপনারা একটু দোয়া পড়েন, আমরা মনে হয় কোন একটা বিপদের মধ্যে আছি এরকম টাইপের কিছু একটা। তো যাই হোক, তারপর ওরা যেতে থাকে, এর মধ্যে ও একটা সামনে একটা বাজারে ওখানে গিয়ে ও হাত মুখ ভালো করে মানে ধুয়ে নেয় ভাবে যদি ঘুমের জন্য এরকম কিছু একটা হয়, এবং আরো লাইটার কিংবা সিগারেট টিগারেট যা আছে এগুলো নিয়ে ওরা আবার রওনা দেয়। তো কিছুক্ষণ পর হয় কি যে মানে উপর থেকে ঝুলে কেউ যদি মাথা মানে নিচু থাকবে না, তো ও এইভাবে দুই হাত দিয়ে ভিতরে ঢুকে মানে নিয়ে যেতে যাচ্ছে এরকম কিছু একটা, মানে ড্রাইভারটাকে সরিয়ে দিতে যাচ্ছে এই সিটটা থেকে যে তুই সরে যা আমি ঢুকবো এরকম টাইপের, মানে উপরে কিছু একটা ঝুলে আছে ভিতরে ঢুকতে যাচ্ছে। তো এটা যখন হয় তখন ওর গাড়ি ছিল অনেক স্পিডে এবং রাত্রেবেলা, এটা এটা দেখে সে একদম রাস্তা থেকে বাইরে চলে যায়, একদম ট্র্যাক যেটা ছিল এটা থেকে অনেক বাইরে চলে যায়। এবং ওর ভাগ্য ভালো যে রাস্তার পাশে মানে কিছু জায়গা ছিল যেখানে ও মানে অ্যাক্সিডেন্ট হয়নি এরকম কিছু একটা। তো সঙ্গে সঙ্গে হার্ট ব্রেক করে ওরা তো বলে যে ভাই একটু নামেন দেখি কি হিসেবে উপরে। তো লাইটের নিয়ে দেখে উপরের উপরে আসলে কিছুই নাই। তো এরপরে আবার আল্লাহর নাম টাম নিয়ে বিসমিল্লাহ বলে আবার শুরু করে। তো এরপর থেকে ও আমাকে বলে যে ভাই আমি ওই দিন রাতে যে ভয়টা পাইছি এরপর থেকে আমি চাবি দিয়ে মালিককে বলছি আমার দ্বারা আর চাকরি করা সম্ভব না, এই জন্য আমি প্রাইভেট লাইনে চলে আসছি।
অলরাইট, সো আমরা গাড়ি নিয়ে আজকে আর দুইটা ঘটনা এরকম শুনলাম যে পাশ দিয়ে যায়, একটু আগে যে আকাশ ভাইও বলছিলেন এবং তার ঘটনাটা অনেক এরকম মানে সিমিলার, তাই না? মানে অলমোস্ট বাট পুরোপুরি না হলে মোটামুটি কাছাকাছি, যে পাশ দিয়ে এরকম ভাবে যাচ্ছিল।
আমি যখন রাতের বেলায় গাড়ি নিয়ে বেরোলে কিন্তু এরকম আজবাজব অনেক কিছু আসলেই দেখা
যায়। এখন কিন্তু অনেকে ড্রাইভ করছেন, আমি দেখতে পাচ্ছি রাস্তায় এখনো গাড়ি টাড়ি চলছে, সুতরাং অনেকের জন্য একটু প্রবলেম আর কি।
যেমন আপনাদের এই রেডিও ফুটিতে আমি শুনেছি উত্তরাতে কোন একটা জায়গাতে রাস্তা পার হওয়ার সময়
আমরা উত্তরা তো অনেক ঘটনা, এবং আমি বেসিক্যালি আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করেছি। আমি যতবার উত্তরায় গেছি কোনো না কোনো বার মানে মানে প্রতিবারই হয় যাওয়ার সময় অথবা ফেরার সময় আমি দেখেছি যে রাস্তার উপরে কাঁচ পড়ে আছে। এটা তো আমি সবসময় মানে আমি নিজে কেন হয় এবং নির্দিষ্ট একটা জায়গাতে মানে গাড়ির কাঁচ পড়ে আছে আর কি, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা ছোটখাটো কোন অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো।
অনেক সময় কি হয় ওই যে আমাদের যে মিনিবাস গুলি চলে এগুলির ওই কাজগুলি না খুব আলগা থাকে, হয়তো একটা হার্ট ব্রেক করে
তখন ছড়িয়ে পড়ে যায়। বাট একই জায়গায়, এটা হচ্ছে সবচেয়ে আজব ব্যাপার যে মোটামুটি যে যে জায়গাটা সেই জায়গাটা আমি চিনি, যে একই জায়গাতে মোটামুটি ঘটনাগুলো হয়। এখন সেটা যদি ঝরেও পড়ে বা সেটা যদি ধাক্কা খেয়ে পড়ে বা বাড়ি খেয়ে পড়ে সেটা ব্যাপার না, বাট ঘটনাটা ঘটছে একটা জায়গাতেই, এটা খুব অদ্ভুত। এবং আমি যদি এটা একা এক্সপিরিয়েন্স করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, তাহলে একটা অন্য ব্যাপার ছিল, কিন্তু এই ঘটনাগুলোর সাক্ষী আছেন বহুজন, বহুজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। সো এই জন্যই বলছি আর কি। আর আমাদেরকে SMS করেছেন মুন্না, এবং আমাদেরকে SMS করেছেন সুলতান গাজীপুর থেকে, আমাদেরকে শাহবাজ SMS করেছেন, এছাড়া আমাদেরকে আরজে পরশ SMS করেছেন, নাজমুল SMS করেছেন, SMS করেছেন বিকাশ, SMS করেছেন আমাদেরকে মেটালিকা অর্ণব। অর্ণব তো একের পর এক ভালো ভালো সব ব্যান্ডের নাম বলে যাচ্ছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে ত্রিদীপ SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রাওয়ান মুন্না সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন শওকত, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুমন, পলাশ আমাদেরকে SMS করেছেন বয়রা খুলনা থেকে, উরাঞ্জন, এটা কি সুরঞ্জন হবে আসলে, মানে একটা ওয়ার্ড কি মানে একটা অক্ষর মনে হয় বাদ পড়েছে আর কি, সেরকম হতে পারে একটা। যাই হোক, আপনারা যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার, এবং ছোট্ট একটা ব্রেক নিব এবং তারপরে ফিরে আসবো আবারও। সো স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কি নতুন নাকি?
জি স্যার।
হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে?
আমি ভাঙিনি স্যার।
স্টুপিড, কত বড় সাহস, গেট আউট।
স্যার ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা দেখেছিলাম।
এই আদব, তুমিও গেট আউট।
এই স্যার খেলার পাগল, ক্রিকেট দেখো না তুমি?
দেখি, কিন্তু রেকর্ড মনে থাকে না।
আমারও না, আমি সাদিব, তুমি?
ওয়াসিম আকরাম।
এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইড এ 500 মিনিট ফ্রি। এখনই সিম কিনে বন্ধু বানাও শত শত।
Don't stop the Phurthy.
Radio Phurthy 88.0 FM.
জমছে না, ভ্যারিয়েশন দরকার। এই যে এটা খেয়ে দেখো।
বাহ, চানা জুড়ে বারবিকিউ ফ্লেভার।
টেস্টে ডিফারেন্ট না, আমাদের কম্পোজিশনে দরকার এমন একটা ফ্লেভার।
চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সাথে আছি রাসেল, সাউন্ডে মাসুম, এবং আমাদের সঙ্গে রয়েছেন গেস্ট। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আবার আকাশ ভাইয়ের কাছে। তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলবো শুরুতেই, এবং তারপরে আরো অসংখ্য ঘটনা আছে একটার পর একটা, আমি জানি না কতক্ষণ শুনতে পারবো আমরা, শুনে ফেলি।
আচ্ছা, এই ঘটনাটা বেশ কিছুদিন আগে, অ্যাবাউট 15 ইয়ার্স ব্যাক, এরকমই আমরা একটা শুটিং করে ফিরছিলাম নরসিংদী থেকে, জাস্ট মি অ্যান্ড মাই ড্রাইভার দুজন। তো অন আর ওয়ে ব্যাক যেটা হয় সেটা হলো যে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, এট এ টাইম দুইটা চাকা পাংচার হয়। তো অনেক কষ্টে আমরা একটা মেকানিককে খুঁজে পাই, তাকে অনেক টাকা দিয়ে টেনে গাড়ি পর্যন্ত আনা হয়, সে চাকা দুটো ঠিক করে। ঠিক করে আমরা যখন রওনা দিই তখন আড়াইটা বাজে রাত। 15 বছর আগে কেউ যদি শালনা গাজীপুরের এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে থাকেন তাহলে জানবেন যে ওই সময় গজারির বন অনেক ঘন ছিল, এত পাতলা ছিল না। মানে রাতের বেলা ওখানে যাওয়া খুবই ভয় লাগত। আমরা যখন আসতেছি তখন বেশ খানিকটা আসার পরে আমরা দেখি যে রাস্তার বাঁ পাশে একটা মেয়ে দাঁড়ায় আছে, একটা বউ। তো লুৎফর আমার যে ড্রাইভারটা, ও দেখে বলে যে ভাইয়া দেখছেন? আমি বলছি হ্যাঁ দেখলাম তো, খবরদার গাড়ি থামাবো না। বলে মাথা খারাপ হয়েছে আপনার, আমি গাড়ি থামাবো, আমি গাড়ি থামাবো না। সাঁ করে পাস করে চলে গেলাম, জাস্ট 2 মিনিট। ওই যে একটু আগে একজন বললো যে বানরের মতো কিছু একটা গাড়ির উপরে ধুরুম করে পড়ছে, সিমিলার আমাদের গাড়িটা পিছন থেকে এসে বাড়ি মারলো।
আচ্ছা,
আর আমি যেহেতু লেফটে ছিলাম, আমি রিয়ার ভিউ মিররে দেখতেছি যে ওই মেয়েটা ঝুলতেছে গাড়ির পিছনে, নোয়া বা এরকম মাইক্রোবাসের পিছনে কতগুলির পিছনে শিয়ার সিঁড়ির মতো থাকে, ওই সিঁড়িটা ধরে সে ঝুলতেছে, অনেক গাড়ি চলে না, গাড়ি এত ভারী হয়ে গেছে, গাড়ি কোনোভাবেই চলে না। দুইজনই ভয়ে খুব খারাপ অবস্থা, দোয়া দুরুদ যে কটা পারি, অল্প কটাই পারি, ওই কটাই পড়তেছি। পড়তে 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 একদম গাজীপুর চৌরাস্তা যেটা, ওইখানে যখন আসলাম তখন দেখলাম সামনে একটা পুলিশ, একটা হল গাড়ি। তো আমার ড্রাইভার একদম ওইখানে শাঁ করে পার্ক করে, মানে ও সেন্সলেস মতো হয়ে গেছে। দুজনে নামলাম, আমি ওই পুলিশ অফিসারটাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধন্যবাদ দিব যে পুলিশ অফিসারটা না থাকলে আসলে আমরা দুজনই মারা যেতাম, কারণ ওইখানে যে ডিউটিতে যারা ছিল, টহল পুলিশ যারা ছিল, তাদের কাছে আমরা পানি চাইছি, তারা আমাদেরকে বলছে আমরা নাকি ডাকাতি করে আসছি।
আচ্ছা,
আমরা ডাকাতি করে আসছি, দ্যাট ইজ ওই আমরা এত রাশ গাড়ি চালাইছি, কারণ আমরা অভিনয় করতেছি। তো ওই পুলিশ অফিসারটা বলছে যে পাগলের মতো আচরণ করো না, লোকগুলি পানি চাচ্ছে, পানি দিচ্ছ না কেন?
আচ্ছা,
কারণ গলা শুকায় শেষ। তারপর পানি খেলাম, পানি টানি খাওয়ার পরে ওই পুলিশ অফিসারটা আমরা বললাম যে ঘটনাটা আসলে কি আছে। তখন বললো যে ভাই এই রাস্তাটা খুব খারাপ, অনেক সময় গজারি বনের মধ্যে অনেক মেয়েকে নিয়ে আসে, নিয়ে এসে মেরে ফেলে রেখে চলে যায়, এটার কোনো সৎকার হয় না, কিছু হয় না। ওরকম একটা আনহ্যাপি সোল হয়তো আপনারা দেখছেন, আনহ্যাপি একটা স্পিরিট হয়তো আপনারা দেখছেন, আপনাদেরকে তারা করছেন।
আমরা চলে যাই আরেকটা ঘটনায়, বলে ফেলেন ভাই আপনি। নামটা বলে শুরু করে দেন।
হাই লিসেনার্স, দ্যাটস ফারনান এগেইন। আমি আপনাদের সাথে আমার আরেকটা এক্সপিরিয়েন্স, যেটা আমার এক্সপিরিয়েন্স না, আসলে আমার কাজিনের কাছ থেকে আমি শুনেছি, সেটা আমি বলবো। সো তারা আমার কাজিন হচ্ছেন, এবং কাজিন এবং আমার যে কাজিনের ওয়াইফ, তারা দুজন হচ্ছেন ডক্টর এবং তারা সাভারের একটা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো আছেন। তো তাদের প্রয়োজনে তারা একটা বাসা সাভারের দিকে ভাড়া নেয় এবং তাদের বাসাটা অনেকটা গ্রামের ভিতরে ভাড়া নেয়। তো আমি বাসাটার একটু বর্ণনা দিই। বাসাটা নিচতলায় ছিল একটা কিছু দোকান এবং দোতলায় তারা হাজবেন্ড ওয়াইফ দুইজন থাকতো, এবং বাসাটা যে মালিক ছিল সে থাকতো দেশের বাইরে, এবং বাসাটা দেখত একজন কেয়ারটেকার যে সন্ধ্যার পরই চলে যেত। ওনারও বাসা ছিল পাশে, চলে ওখানে সে চলে যেত।
আচ্ছা, মানে উনি ওখানে থাকতেন না?
হ্যাঁ, ওখানে রাতে থাকতো না, রাতে স্টে করতো জাস্ট হাজবেন্ড ওয়াইফ, আমার কাজিন।
আচ্ছা,
সো তারা যখন বাসাটা প্রথমে নেয়, তারপর থেকে তাদের বেশ কিছু প্রবলেম দেখা দেয়। প্রথমে তারা যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে তারা বাসার যে লাইট, ফ্যান, এগুলো সব অফ করে তারা বের হতো, এবং তারা যখন হসপিটাল থেকে মানে বাসায় ফিরত প্রায় রাত 12টা, একটা কখনো 10টা 11টা, এরকম টাইমে তারা বাসায় ফিরত। তখন তারা বাসায় ফিরে দেখত যে তাদের রুমের লাইট জ্বালানো, ফ্যান জ্বালানো, ইভেন কম্পিউটার অন। সো এই অদ্ভুত একটা বিষয় তাদের সাথে ঘটত, প্রায় সিমিলার কিছুদিন তাদের চলে এই ঘটনাটা। তারপরে আবার দেখা যায় যে গ্যাপে গ্যাপে চলতেছে, আবার হচ্ছে আবার হচ্ছে না। তারপরে তারা কেয়ারটেকারের সাথে কথাবার্তা বলে, কেয়ারটেকার বলে না এখানে তো মানে কারোই আসা সম্ভব না, যেহেতু কেচি গেট আছে, তারা লাগাই সবাই আপনারা চলে যান, সেখানে আসা সম্ভব না। তারপরে তাদের সাথে যে ঘটনাটা ঘটে, তাদের যে একদিন তারা রাতে ঘুমাইছিল, বেশ গভীর রাতের দিকে হঠাৎ করে তাদের যে রুমের গেট, সেখানে যদি 10-12 জন একসাথে নক করে, যেরকম একটা শব্দ শোনা যাবে বিকট, এরকম শব্দ প্রায় 2-3 মিনিট তারা শুনতে পায়। শোনার পরে তারা তো অনেক ভয় পেয়ে যায় যে তারা একটা গ্রাম সাইডে যেহেতু আছে, মানে ডাকাতের ভয় হতে পারে, চোরের ভয় হতে পারে। তারা জাস্ট তখনই কেয়ারটেকারকে ফোন করে, কেয়ারটেকার আশেপাশে, এবং সেও নিজে রুম থেকে বের হয়ে দেখে, চেক করে, দেখে যে না আসলে এমন কিছুই তাদের নেই এখানে, কোনো ডাকাতও নেই, চোরও নেই, ইভেন কেচি গেটটাও তখনও তালা লাগানো, কারোই আসা সম্ভব না। সো তাদের এটার কোনো ডেফিনিশন তারা খুঁজে পায়নি, আসলে কি কেন হচ্ছে এরকম। সো এটা হচ্ছে একটা ঘটনা। তারপরে তাদের সাথে যেটা ঘটে, হঠাৎ করেই একদিন রাতে তাদের যে রুম, সেখানে তারা ঘুমিয়েছিল, এবং পাশে বারান্দার সামনে যে জানলাটা, সেখানে যদি কেউ নক দিয়ে বা কিছু শক্ত কিছু দিয়ে যদি ঘষলে, যেরকম
আঁচড় কাটার মতো,
আঁচড় কাটার মতো একটা শব্দ, এইরকম একটা অদ্ভুত ধরনের শব্দ তারা শুনতে পাইত, এবং তারা এটা শোনার পরে কোনো রেসপন্স করতো না, এবং জাস্ট তারা শুয়ে থাকতো। মানে অবশ্য তারা অনেক ভয় পাইত, প্রথমে তারা জিনিসগুলো মানে নর্মালি নিত, কিন্তু পরে তারা বুঝতে পারে যেগুলো আসলে নর্মাল বিষয় না, প্যারানর্মাল বিষয়গুলো ঘটছে তাদের সাথে। তারপরে তাদের সাথে যেটা হইতো যে হঠাৎ করেই তাদের যে বারান্দা, ওখানে মনে হতো যে কেউ মাংস কাটলে, আমরা যখন দেখি যে বড় বড় কাঠের পাটাতনের উপর মাংস কাটলে যেরকম শব্দ হয়, মানে হাতি থেকে মাংস ছাড়লে যেরকম শব্দ শোনা যায়, ঠিক সেরকম শব্দ তারা পেত, মানে একদম আনফ্যামিলিয়ার একটা সাউন্ড।
স্বাভাবিক
ঘটনাটা ঘটে। তো তারা তারপর মানে সেদিন মানে যখন এই সাউন্ডটা শুনতে পায় যে মাংস কাটার শব্দ, তারপর মানে তারা প্রচন্ড ভয় পায়, এবং তারা সেদিন ডিসিশন নেয় যে না, আমরা আজকে মানে আজকে রাতটাই শেষ, আমরা এই বাসায় কোনো মতে আর থাকবো না। এরপরের দিন সকালবেলা যেটা হয়, তারা দেখে যে তাদের বারান্দার ভিতরে জাস্ট কিছু ব্লাড পড়ে আসে। এটা দেখার পর তারা আরো বেশি মানে অবাক হয় যে এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা কি হচ্ছে তাদের সাথে। তো সো তারা কেয়ারটেকারের সাথে কন্ট্যাক্ট করে, এবং কেয়ারটেকার বলে আমাদের তো এখানে থাকা সম্ভব না, এরকম ঘটনা ঘটতেছে একটার পর একটা। তখন কেয়ারটেকার আসলে বলে যে আমার তো এখানে কিছুই করার নেই, বাসার মালিকও এখানে থাকে না, আর আমি এখানে যত মানুষকে ভাড়া দিয়েছি তারা বেশি হাইস্ট 15-20 ডেজ থাকে, এর বেশি কেউ থাকে না। আপনারা তো প্রায় 25 ডেজ এর মতো ছিলেন, কিন্তু এর আগেও যারা ছিল প্রায় 15 ডেজ হাইস্ট এরকম ছিল, মানে এই বাসায় কেউ ভাড়াটিয়া থাকতে চায় না। সো এই ফ্যামিলি, এই ফ্যামিলির সিচুয়েশনগুলো তারা সবাই ফেস করছিল, এবং এটার সলিউশন আমিও জানি না, আর এটা কেয়ারটেকার বলে তাদেরকে। সো তারা তারপর মানে পরের দিন থেকে বাসা চেঞ্জ করে অন্য বাসা চলে যায়, এরপর আর তাদের সাথে কোনো প্রবলেম হয়নি,
ওই বাসাটা ছেড়ে তারপরে কোনো প্রবলেম হয় নাই। অলরাইট, আমরা কিছু SMS পড়তে হচ্ছে এর মাঝখানে, এবং আমাদের আব্বে SMS করেছেন এবং বলেছেন যে কিপ লিসনিং রেডিও ফুর্তি 88.0 FM, এবং রোদ হোক অথবা বৃষ্টি হোক, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। থ্যাংক ইউ। ভূত মিনিস্টার আমাদের SMS করেছেন, তার SMS না পড়লে খবর করবেন, তিনি ভূত আর্মি পাঠিয়ে দেবেন, ভয় পেয়েছি আপনি আসলে সত্যি সত্যি। তৃপ্তি আমাকে SMS করেছেন, তিনি বলছেন আমি 2 SMS করলাম, একটিও পড়লেন না, পড়ে ফেললাম। জিলানি আমাদের SMS করেছেন, খুব ভালো লাগছে ভূত FM, আমার ফ্রেন্ড আজকে আমাদের গেস্ট, আপনাদের গেস্ট, তাই আমার SMS টা পড়বেন, আমি পড়ে ফেললাম, যাই না। আচ্ছা, তার মানে হচ্ছে ফারহানের ফ্রেন্ড জিলানি। অলরাইট, সো ফারহান একটু হাই বলে দেন আপনার ফ্রেন্ডকে।
হাই জিলানি, কেমন আছো তুমি ভাই? থ্যাংক ইউ ফর এসএমএস।
ওকে, আমাদেরকে আনন্দ এসএমএস করেছেন ফ্রম নরসিংদী। তিনি লিখেছেন যে আজকে ভাই জটিল ভয়ঙ্কর সব ঘটনা হচ্ছে এবং থ্যাঙ্কস জানিয়েছেন ভূত এফএম কে, ইউ আর মোস্ট ওয়েলকাম। অর্ণব আমাদেরকে আবারও এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে যদি হায়েস্ট এসএমএস পাঠিয়েছেন এমন এমন কাউকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে তিনি সেই অ্যাওয়ার্ডটা পাবেন। ইয়েস, ইউ আর দ্য উইনার, আপনি পেয়ে গেছেন সেটা, এ বিষয়ে কোনো সমস্যা মানে ইয়েই নাই। নিষ্পাপ ইমন আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন এলিনা সিলেট থেকে, আমাদেরকে অরিত্র এসএমএস করেছেন। এছাড়া এসএমএস করেছেন মাসুম সিদ্ধিরগঞ্জ থেকে। এছাড়া আমাদের দুষ্টু রাজ, আচ্ছা দুষ্টু আমাদের দুষ্টু রাজ কি প্রজাপতি নিকিতা আমাদের এসএমএস করেছেন, সবুজ এসএমএস করেছেন, আরো অনেক এসএমএস করেছেন। যারা এসএমএস পাঠাতে চান তারা এসএমএস পাঠাতে পারেন আমাকে। এবং এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি আমাকে এসএমএস করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। খুব দ্রুত পাঠাতে হবে কারণ আমরা শেষে আবারও এসএমএস পড়ব কিন্তু সময় খুব কম। তারপরে আপনি যা জানাতে চান তার খুব দ্রুত আপনাকে জানিয়ে ফেলতে হবে। আমরা ঘটনায় চলে যাব আপনার। হ্যালো ভাইয়া, আপনি আপনি আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ।
হ্যালো লিসনার্স, আমি রাসেল ফ্রম গণশ্রী স্টার্টিং এট AIOB। আমি যে ঘটনাটা বলবো এটা আমার নিজের না, এটা আমার ছোট বয়সতে ঘটেছে আমাদের গ্রামের বাড়িতে। আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম লাস্ট কোরবানি ঈদে তখন আমি ঘটনাটা শুনেছিলাম। ঘটনাটা ছিল ওর খুব ঘুরানোর শখ যায় আমার ছোট ভাই। তো ঘটনাটা হচ্ছে 2004 or 2005 এর দিকে। তো সে ঘুড়ি উড়াবে, সেজন্য সে ঘুড়ি বানাবে। ঘুড়ি বানানোর জন্য তো কিছু দরকার, যেমন বাঁশের কাঁচি সামথিং লাইক দ্যাট। তো সে একদিন ওর ফ্রেন্ডকে নিয়ে, আমাদের বাড়ির পিছনে একটা বড় বাঁশ ঝাড় আছে, ওইটা খুবই উইয়ার্ড একটা জায়গা, কেউ দিনের বেলা তো ওই জায়গাটা কেমন জানা ঠিক, এবং আমরাও যাই না। সো এই টাইমে মাগরিবের ঠিক আজানের ঠিক কয়েক মিনিট আগে ওরা ওইদিকে যায় পাশ কাটার জন্য, ও ফ্রেন্ড ও যায় দুজন। তো যাওয়ার সময় ক্যান্টনমেন্ট ছিল খুবই শান্ত, ঝড় বৃষ্টি হবে বা সেরকম কোনো আওয়াজ ছিল না। তো ওরা যখন বাস কাটা শুরু করলো তখন হঠাৎ করে একদম ঝড়ো হাওয়া শুরু হলো এবং বাসগুলাকে মাটির সাথে সেরকম ভাবে মানে চাপা দিয়ে দিল যেন কেউ জোর করে জিনিসগুলো বাসগুলাকে মাটির সাথে চাপা দিয়ে দিচ্ছে। তো এটা দেখে ওরা খুব ভয় পায় এবং ওরা যে খুব ভয় পায়, তারপর ওরা ধরে বাড়িতে চলে আসে এবং এটা আমার দাদুকে জানায়। দাদু এই ঘটনার সময় উনি এক্সপিরিয়েন্স একজন মানুষ, সে ওনাদেরকে ওদেরকে খুব বকাবকি করে, বকাবকি করার পর বলে যে তোমরা এখানে কেন গিয়েছিলে, জায়গাটা খুবই স্কেরি আর জায়গাটাতে এভাবে যাওয়া ঠিক না।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার পরবর্তী ঘটনায় চলে যাবো যেহেতু সময় খুব কম। আপনারা আপনি আজকে বিলের ঘটনা বলেছেন আমাদেরকে, রাইট? ওই ঘটনা শুনে ফেলি আমরা।
দ্যাটস ফর দ্য গেম। তো আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হলো আমার নিজের
ছোট করে বলতে
হবে। তো আমরা পাবনা এক বন্ধু রিকোয়েস্টে চলে যাই মানে ঘুরতে, মানে ওর বাসায় বেড়াইতে। তো আমার সঙ্গে ছিল আমার এক ফ্রেন্ড আর আমরা যাই বাইকে করেই। তো আমার সঙ্গে ছিল শাহজাহান। তো আমরা ওইখানে চলে যাই এবং ওইখানে গিয়ে একটা প্ল্যান করি যে মানে আমরা বাইকে করে চলন বিল মানে রাত্রে, মানে যেদিন গিয়েছি ওই দিনের পরের দিনই মানে রাত্রে, মানে পূর্ণিমা রাত্র ভর পূর্ণিমা। তো আমরা একটা প্ল্যান করি যে বাইকে করে ওই আপনার কি বলে চলনবিলের যে রাস্তাটা আছে দুই ধারে চলনবিল মাঝখানে রাস্তা চলে গেছে খুব সুন্দর একটা, মানে
গল্পটা বলবেন এবং এই ঘটনাটা বলার সময় কিন্তু মাসুমের পুরোটা কমন পড়বে আমি আই এম শিওর।
হ্যাঁ, চলনবিল। তো দুই সাইডে মানে আমরা যখন গেছি তখন হলো ভর বন্যা, মানে একদম বন্যার সময়, মানে রাস্তা ছুঁই ছুঁই অবস্থা, পানি দুই সাইডে দুই ধারে, ঠিক আছে। তো ওইখানে আমরা যখন যাই তো প্ল্যান করি যে আমরা আমি বাইক আমি 2001 থেকে মানে র্যান্ডমলি বাইকে যাতায়াত করি, ঠিক আছে রাসেল ভাই। তো আমি বাইক দিয়ে মানে কমফোর্ট ফিল করি। তো আমি যাই, আমার ফ্রেন্ড যায়। তো চিন্তা করি যে আমরা যাই ওইখানে, যাওয়ার পরে ওর সঙ্গে ডিসকাস করি যে আগামীকাল তো মানে ভর পূর্ণিমা, তো চল কালকে রাত্রে মিডনাইট এর দিকে আমরা মানে বাইক মানে রাইডে যাব। তো তোর কোন ফ্রেন্ডের বাইক আছে এখানে? তো ও বললো যে হ্যাঁ আমার তো প্রায় এখন সবারই বাইক আছে, 2004 এর কথা, তখন মানে বাইকের প্রচলনটা চলতেছে দেখা যায়। তো ওরে বলি যে তুই যতটা বাইক পারস কালেক্ট কর, একসাথে সবাই গেলে ভালো লাগবে। তো ও দুইটা বাইক কালেক্ট করে, তো আমরা ছিলাম দুইজন। তো আমার বাইকেও মানে ওদের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের আরো ফ্রেন্ড একজন দেয়, তো আমরা তিনজন এরকম তিন বাইকে নয়জন আমরা যাই মানে মিডনাইট এর পরের দিন। তো আমরা প্ল্যানিং চলাকালীন ওর প্যারেন্টসরা শুনে ফেলে আমাদের প্ল্যানিংটা যে আমরা রাত্রে বেলা যাব। তো ওনারা তখনই বেডও দেয় যে বাবা তোমরা আজকে আসছো, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ো, তোমরা খুব টায়ার্ড, তো কালকে তোমরা দুপুরে যাও, খাওয়া দাওয়া সেরে তোমরা দুপুরে গিয়া সন্ধ্যা নাগাদ চলে আসো। তো আমরা এটা ডিনাই করি, তাদের অ্যাভয়েড করি যে আমরা রাত্রে ডিসিশন নিছি রাত্রেই যাবো, একটা এক্সাইটিং হবে। তো আমরা রাত্রে সোয়া বারোটার দিকে রওনা দিই, তো ইয়াং ছিলাম আরো তো ছোট তখন, তো আমরা যাই এরকম আমরা রওনা করি সোয়া বারোটা। আমরা যখন চলন বিলের মানে মাঝামাঝি পয়েন্টে চলা যায় তখন মেবি দুইটা সোয়া দুইটা রাস্তায় একটু আড্ডা মারি, মানে একটু যাইতে লেট হয়। তো আমরা যখন মাছ পথে যাই মানে বন্যার মৌসুম, এবং মানে ভিউটা ছিল মানে সবকিছুই দিনে আলোর মতো, যেহেতু মানে পূর্ণিমা রাত্র মানে খুবই মানে যে দেখছে
ছায়া হওয়ার কোনো অপশন নাই,
তো প্রচন্ড বাতাস বইতেছে আর মনে করেন যে সবকিছু দেখা যাইতেছে ক্লিয়ার। তো হঠাৎ করে আমরা যখন মানে চলন বিলের মাঝামাঝি যাই, তো আমার বাইকের স্টার্ট ঠাস করে অফ হয়ে যায়, একটা মানে পিস্টন একটা শব্দ করে, যারা বাইক চালায় বুঝবে, পিস্টনের শব্দ করে মানে অফ হয়ে যায়। তো আমি চিন্তা করি যে নিশ্চয়ই আমার বাইক ওভারহিট হয়ে গেছে বা আমার ফুয়েল শেষ হয়ে গেছে, যেহেতু আমি মানে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছি আপনার মানে আমার ট্যাঙ্ক মানে কি অবস্থা তেলের আমি খেয়াল করিনি, এতক্ষণ র্যান্ডম চালাইছি তো মিটার দিকে খেয়াল করিনি। তো মিটারে দেখতেছি শো করতেছে ফুয়েল আছে, তো ফুয়েল ট্যাঙ্ক ওপেন করলাম এবং তখন এখন কিন্তু মানে আলো যতটুকু আলো ফুয়েল ট্যাঙ্কের ভিতরে তেলও দেখা যাইতেছে যে মানে কতটুকু ফুয়েল আছে। তো তাকাইলাম দেখলাম যে আমার হাফ লিটার মানে হাফ ট্যাঙ্কি তেল এখনো আছে। তো আমি চিন্তা করলাম যে অফ হয়ে গেল কি ব্যাপারটা কি, তো ইঞ্জিন ধরলাম
শেষ করে ফেলতে হবে কিন্তু
অনেক, হ্যাঁ ওভার হিট। তো আমার ফ্রেন্ড সার্জানকে বললাম যে তুই বাবা যা, এই যে বোতল ছিল পানি খালি আর কি, বোতলটা খালি, তো বললাম যে ওই তুই বিল থেকে পানি নিয়ে একটু। তো আমি প্লাগ পরিষ্কার করতে চেষ্টা করলাম, ওরা পানি আনতে পাঠায়, তো হঠাৎ খেলে মানে খেল নাই চার পাঁচ মিনিট হয়েছে, ও তো সুইফলি এক মিনিট লাগার কথা না, আসার কথা ব্যাক করার কথা, ও আসছে না সার্জান আসছে না। তো আমি তো মানে বলি যে কি আমি দেখে আসি, তো ওরা সব প্রায় ছিল ওইখানে ছিল হলো আপনার সাতজন দাঁড়ায়। তো আমি গেলাম ওইখানে, দেখি যে ও আধো পানির মধ্যে পড়ে আছে আর আধো শুকনার মধ্যে, তো দেখে তো আমি চিৎকার শুরু করি, ওই তোরা কই আসো এদিকে কি ব্যাপার, তো ওরা টাইনে ইচ্ছে রাস্তার মধ্যে উঠাই, পানি ছুঁই ছুঁই অবস্থা রাস্তার, বেশি কষ্ট হয় না টাইনে উঠাই। তো ওরে অনেক ঝাঁকাঝাঁকির পরে আমি তো চিন্তা করি যে রেসপন্সিবিলিটি আমার, নারায়ণগঞ্জ থেকে আমি নিয়ে গেছি, ওরে ওর কিছু হয়ে গেলে মানে ওর প্যারেন্টসের কাছে তো আমার মানে জবাব দিয়ে করতে। তো ওরা ঝাঁকাঝাঁকির পরে এক সময় ওর সেন্স আসে, কিন্তু মানে কথাগুলো ছিল খুব জড়ানো জড়ানো। আমি বললাম যে তোর কি হয়েছে, তো ওই আলোতে দেখা যেতেছিল যে ওর মানে ঘাট থেকে মানে আপনার গাল পর্যন্ত একটা থাপ্পড়ের দাগ,
আচ্ছা
মানে খুব রক্ত জমাট বাইধা আছে। তো আমি ওরে বললাম যে কি হয়েছে, কয় দোস্ত আমি যখন গেছি পানি নেওয়ার জন্য তখন দেখলাম যে মানে বিল থেকে একটা মানুষ না মানুষ আকৃতির না লোমস্য বানর টাইপ লোমস্য কি জন্য সাঁতরে আমার সামনে আসছে, তো আমি তো ভয় পেয়ে যাই আর ও একটু ভীতু, তো ও টার্ন ওভার করতে মানে পিছনের দিকে ফিরে আসবে তখনই মানে ওরাই মানে থাপ্পড় দেয় খুব আর ও সেন্সলেস হয়ে যায়। তো এরপরে আর কিছু বলতে পারবো না, তার যা উইয়ার্ড ঘটে যে মানে ও বলে যে আমি তো সেন্সলেস, তো ওরে নিয়ে আসি, হ্যাঁ তো নিয়ে ও বলে যে আমি সেন্সলেস হয়ে যাই, তার বলতে পারবো না। তো আমি চিন্তা করি যে মানে ওরে এখন এখান থেকে প্রস্থান করা উচিত, তো আমার বাইক তো নষ্ট। আমি বললাম যে তোরা ওয়েট কর, আমি ওরে নিয়ে মানে যে ফ্রেন্ডের বাসায় গেছি ওরা রেখে আসি আর ফার্স্ট এড ওরে দেখ, নাহলে অবস্থা ওর খুব চরম। তো আমি ওরে নেওয়ার জন্য আমার বাইকটা অ্যাভয়েড করা, যেহেতু আমার বাইকটা স্টার্ট নিচ্ছে না, তো আমি আরেক বাইক উঠলাম। তো উঠার পরে মানে ওই বাইকটাও স্টার্ট হচ্ছে না, তো আমি তো ভয় পেয়ে যাই, বললাম এটা তো কি ফুয়েল সমস্যা, দেখলাম জানা ঠিক আছে স্টার্ট হচ্ছে না, ইন্ডিকেটর হর্ন টর্ন সবই আস্তে আস্তে স্টার্ট হচ্ছে না। তো থার্ড বাইকে উঠলাম, থার্ড বাইকটাও স্টার্ট নিচ্ছে না, তো আমি তো দোয়া দুরুদ পড়া শুরু করলাম যে বাবা যে যা পারস কর। আর এত বাতাসের মধ্যে রাসেল ভাই বিশ্বাস করবেন মানে জায়গাটা এত, এই যে মাসুম ভাই বলতে পারবে খোলা, খুব খোলা, এত বাতাস এর মধ্যে মানে ঘুমোট একটা ভাব তৈরি হয়ে গেছে, মানে একদম মানে সবার দম আটকে আসতেছে। তো মেবি তখন মনে হয় মানে ফজরের ওয়াক্ত হইব হইব, এরকম করতে করতে মানে আজান তো শোনা যায় না, মসজিদ তো তার পাশে নেই, অনেক আমরা ভিতরে চলে যাই। তো আলো ফুটতেছে এবং কিছু গাড়ি দেখা যায় দূরের, মানে দূরপাল্লার গাড়ি আসতেছে। তখন মানে আমি আল্লাহর নাম নিয়া বাইক স্টার্ট করলাম এবং বাইক মানে স্টার্ট নিল, হ্যাঁ তো তখন মানে চিন্তা করলাম নিশ্চয়ই এটা কোনো কারণ ছিল, হ্যাঁ তো কারণ ছিল স্টার্ট নিল এবং আমরা বাসায় গেলাম এবং তাদের প্যারেন্টসের কাছে এটা মানে আর মানে গোপন রাখতে পারলাম না, ধরা খেয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে ওই ফ্রেন্ডের বাবা ওই মানে এলাকার পেশ একজন ইমাম আছে মসজিদের, ওনাকে নিয়ে আসার পরে উনি সবকিছু শোনার পরে বলল যে পানির মধ্যে কিছু জিন থাকে, তাদেরকে মানে গ্রাম্য ভাষায় পাইনা জিন বলা হয় এবং তারা মানে দলবদ্ধভাবে থাকে এবং অ্যাটাক করে। আর মসজিদের ইমাম বলল যে আমাদের যদি আর কিছু সেকেন্ড মানে দেরি করতাম উনি খুব বুজুর্গ মানুষ, তো বললো যে মানে তোমার বন্ধুরা আর পাইতা না, ওরা মানে মানুষ খেকো টাইপের মানে জিন, এবং ওরা খুব দলবদ্ধ ভাবে মানে ওরা বিচরণ করে যে কোনো জায়গায়। এবং রাসেল ভাই দেখবেন যে কোনো লঞ্চ বা নদীতে দুর্ঘটনা হইলে দেখবেন যে কোনো বডি খুঁজে পাওয়া যায় না। তো উইটার মানে ডেফিনেশন দিল ওই হুজুর যে মানে এরকম নাকি যখন মানুষ ডুবে যায় বা এরকম হয় ওই জিনেদের মানে মাঝে মাঝে অ্যাটাকে এরকম হয় এবং ওরা মানে ওই বডি গুলাকে খাইয়া ফেলে।
ওকে, আমরা এখন আপনার ছেলেকে মনে হয় একটু শুভেচ্ছা দিয়েছিলাম, এখন শেষ একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আমার ওয়াইফ এবং আমার মানে বাবু অনাদি, ওর 4 বছর, ও মানে শুনে, এত ছোট বাচ্চা ও শুনে মানে ভূতের ফ্যামিলি খুব লাভ করে, ও মানে বুঝতে শুরু করছে। তো বাবা অনাদি তোমাকে অনেক 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 ভালোবাসা রইল, এবং ওকে মানে ওর বার্থডে হলো জানুয়ারি 16 তারিখে, আমি আগাম উইশ করে দিলাম বাবা তোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল বাবা, আই লাভ ইউ সো মাচ।
ওকে, আমরা বেশ কিছু SMS পেয়ে গেছি, সেই SMS গুলো আমাদের পড়তে হবে। ভূত ঢাকা থেকে আমাদের SMS করেছেন, ভূত FM-এর সময় বাড়াতে হবে বলেছেন। সবুজ এন্টারপ্রাইজ আমাদের SMS করেছেন, অঞ্জ আমাদেরকে এগেইন, অর্ণব SMS করেছেন, লিমন আমাদের SMS করেছেন, সবুজ আমাদের SMS করেছেন, খুলনা থেকে আমাদের SMS করেছেন, নামটা লিখে নিয়ে বৈশাখ আমাদের SMS করেছেন, সবুজ আমাদের আবারও SMS করেছেন, মোহাম্মদ তারিকুল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, পিয়াস SMS করেছেন, মাসুম SMS করেছেন আমাদেরকে, আমাদেরকে দেখতে পাচ্ছে এখানে হীরা, এবং তিনি ভূত FM শুনছেন ভালো লাগছে বলেছেন। এছাড়াও বেতন সজীব আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ইভু, এবং তিনি লিখেছেন যে আজকে তার আছে তার বার্থডে, এবং এটা তার প্রথম SMS, এবং টুডেইজ স্টোরি ইজ জাস্ট রকিং তাই বলেছেন তিনি। আচ্ছা, আমার মনে হয় যে সবগুলো ঘটনায় মনে হয় আপনার কাছে রকিং লেগেছে, আশা করবো সেটাই। মিনা নিমা আমাদের SMS করেছেন শান্তিনগর থেকে, ভাইয়া ভৌতিক টিম কি আসবে? ভৌতিক টিম এসে চলে গেছে, আপনি মনে হয় মাঝখানে আমাদের সঙ্গে ছিলেন না বা প্রথম থেকে শোনেননি, আপনি মিস করেছেন। মোস্তাফিজ আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে, এবং তিনি বলেছেন যে ভূত FM শুনতে শুনতে তার তিনি বেশ এক্সাইটেড হয়ে গেছেন, তিনিও এখন ঘটনা শেয়ার করতে চান। আমি তো বলেছি ঘটনা শেয়ার করার নিয়ম রয়েছে, ভূত FM @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আজকে আর হাতে সময় নেই, সুতরাং আজকে শেষ করতে হবে। এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আজকে রাজিন ভাইয়ের আরো বেশ কিছু ঘটনা ছিল, সেই ঘটনাগুলো আজকে আর শোনা হলো না। সো আগামীতে আবারও কথা হবে, রাজিন ভাইয়ের সাথে আবার কথা হবে, একটু মাইক্রোফোনটা একটু দিবেন প্লিজ। আপনি তো এরপরে যেহেতু যে ঘটনাগুলো বলবেন সেগুলো বেশ পুরান ঢাকার বেশ কিছু ঘটনা রয়েছে না? আচ্ছা, সো একটু মানে একটু, হ্যাঁ সেটাই, মানে আপনি কি একটু ছোট একটা মানে প্রমোশনাল কিছু বলবেন নাকি আপনার ঘটনাগুলো? হ্যাঁ হ্যাঁ,
প্রমোটাই হচ্ছে বড় ঘটনা মাদ্রাসার, এবং পুরান ঢাকাটা আসলে বেসিক্যালি।
সো আপনি নেক্সট যখন আসবেন তখন পুরান ঢাকার অসংখ্য ঘটনা নিয়ে আসবেন। অলরাইট, থ্যাংক ইউ। আপনাকে একটু বলি যে আকাশ ভাই, থ্যাঙ্কস থ্যাঙ্কস আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, অসম্ভব ভালো লেগেছে। আমার
আমার পিচিটা অনিন্দ্য আপনাকে প্রচন্ড পছন্দ করে, আপনি পরে কিছু একটু বলে দেন।
হ্যাঁ শিওর, অনিন্দ্য আপনি শুনছেন নিশ্চয়ই আমাদেরকে, এবং
মোর বয়স মাত্র 7।
ওকে অনিন্দ্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত থাকার জন্য আমাদের সঙ্গে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই মানে ভূত FM কে ভালোবাসতে হবে, তার চাইতে বেশি ভালোবাসতে হবে পড়াশোনা, এটা এটা খুব বেশি জরুরি আর কি, এবং সবচাইতে বড় কথা হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে। অলরাইট, আমরা শেষ করব, আগামী শুক্রবারে আবারও ফিরে আসবো ভূত FM এ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে টাটা।